الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن استنى بسنته واهتدى بهديه وسلك بمسلكه ونهج بمنهجه وصلى بصلاته وزكى بزكاته وصام بصومه وحج بحج واعتمر بعمرته وسلك بمسلكه إلى يوم الدين وعلى أصحابه أجمعين إلى يوم الدين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تذلوا ما تمسكتم بهما، كتاب الله وسنتي، أو كما قال عليه الصلاة والسلام. بندر رمضان الفوري এই শাওয়াল মাসে আপনাদেরকে আবারও আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রমজানের সমস্ত আমাল সালেহাগুলি যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আবার আপনাদের স্মরণ করে দিই সাহাবীদের সেই চরিত্রের কথা, ছয় মাস রমজান যাওয়ার পরে আল্লাহর দরবারে কাঁদতেন, আল্লাহ রমজানে যে সমস্ত ভালো আমল করার সুযোগ পেয়েছিলাম এটাকে তুমি কবুল করি না। কয় মাস কাঁদতেন? রমজানের কথা ভুলে গেছেন নাকি? দশ বারো দিনে ছয় মাস যখন শেষ হতো আবার কাঁদত, আল্লাহ তুমি আমাকে সামনের রমজানের সৌভাগ্যবান ব্যক্তি করে দিও, অর্থাৎ রমজান যেন আবার আমি পাই। বন্ধুগণ, এই জন্য আপনাদের স্মরণ করে যে আবার রমজানের কথা, রমজানের শিক্ষা গ্রহণ করেছেন পাঁচ নামাজ বা জামাতে পড়া, হারাম থেকে বিরত থাকা, হালালের দিকে অগ্রসর হওয়া, আল্লাহর আদেশ এবং নিষেধকে মানে চলা, তাকওয়া যে অর্জন করেছেন। তাকওয়ার অর্থ আপনাদের বলেছিলাম যে ভালো আল্লাহর আদেশ, আল্লাহ আল্লাহ রাসূলের আদেশকে মানা এবং আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশগুলি থেকে বেঁচে থাকা, এটাই বলা হয় তাকওয়া। এই যে শিক্ষা গ্রহণ আমরা করতে পেরেছি, মহান রব্বুল আলামিন যেন আমাদের বাকি আর 11টি মাস সেই শিক্ষার উপরে আমাদেরকে অনর এবং অবিচার যেন রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আজকে আমি একটা বিষয় আপনাদের কাছে আলোচনা করব, সেটা হচ্ছে কি, সেই বিষয়টাকে আমার নির্বাচন করার পিছনে কিছু কারণও রয়েছে। তার আগে আপনাদের কাছে বিষয়টা আমি ঘোষণা করি, সেটা হচ্ছে বিষয়টা আমরা দুই অভিত্তি অসুন্না, সুন্নতের পাবন্দী, সুন্নতের অনুসরণ এবং অনুকরণ করা, বা তামাস কবির কিতাবই অসুন্না, কিতাব কোরআন এবং হাদিসের একনিষ্ঠভাবে আমি খাদিম হয়ে যাব, এর আমি অনুকরণ এবং অনুসরণ করব। এই পর্যায়ে সময় খুব সংক্ষেপে আমি আপনাদের পয়েন্ট পয়েন্ট করে কিছু বলব। প্রথমে আমি আলোচনা করব সুন্নত কাকে বলে, সুন্নতি ইসলামে কোন অবস্থান, এর অবস্থান কতটুক, কোন স্থানে এর মর্যাদা কতটুক। তারপরে আলোচনা করব এই সুন্নত পাবন্দী করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে কি তাগিদ এসেছে, এরপরে ইমামদের পক্ষ থেকে সুন্নত তৈরিতে বার ব্যাপারে কি গুরুত্ব রয়েছে, গুরুত্ব দিয়ে গেছেন, এরপরে সুন্নতের ইত্তেবা করলে কি আমাদের ফায়দা রয়েছে, এরপরে আসবে যে সুন্নতের ইত্তেবা না করলে কি আমাদের ক্ষতি রয়েছে, এরপরে যেটা আসবে কি কি সংশয়, কি কি অজুহাত দেখে আমরা সুন্নত থেকে দূরিয়ে থাকি এবং এর উত্তর কি, এরপরে আসবে একজন সুন্নতি ব্যক্তি, কারণ আজকে সবাই বলে আমরা কোন হাসতে তারক বাবু, কি কি গুণের অধিকারী হলে একজন ব্যক্তিকে বলবো না সত্যি ব্যক্তি মোত্তাবে সুন্না, সুন্নতের পাবন্দী, তেমনি বুঝবেন একটা লোক মুখে দাবি করছে বাস্তবে কি তার থাকলে আপনি বুঝবেন যে লোকটি সত্যিই সুন্নতের পাবন্দী করে। এই পর্বে বলবো যে কি করলে আমরা সুন্নতের অনুসারী হতে পারব। আমি যদি ভুলে যাই কোনো বিষয় আপনারা আমাকে স্মরণ করে দিন। প্রথমে আসি আমরা মহান রব্বুল আলামিন এই তার দিন ইসলামকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়িন এরপরে কোন নবী আসবেন না এবং পরিপূর্ণ এবং সবচেয়ে উত্তম যে কিতাব কোরআন নাযিল দিয়ে প্রেরণ করেছিলেন এবং তার নবীকে এই পৃথিবী থেকে উঠে নেওয়ার পূর্বে তার দিনকে পরিপূর্ণ করে দিয়েছিলেন। এখন এর পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজে আল্লাহ রাসূল যখন সকলকে বললেন আমি দিন সম্পূর্ণ তোমাদের কাছে পরিপূর্ণ করে দিয়েছি পৌঁছে দিয়েছি সবাই বললেন হ্যাঁ, তিনি আল্লাহর কাছে আঙ্গুল ইশারা করে বললেন আল্লাহ মুহাম্মদ সাহাব এটা আলোচনা এর আগে আপনাদের কাছে করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী বিদায় নিয়ে এর জন্য দিন পরিপূর্ণের আয়াত করে আজকে দিন পরিপূর্ণ হয়ে গেছে আমি তোমাদের উপরে এই দিনে রাজি খুশি হয়ে গেছি এবং ধর্ম হিসেবে একটি ধর্ম ইসলাম এই দিনটি কোন ধর্ম পৃথিবীতে আল্লাহ আর কবুল করবেন না। ইসলাম দিনা ফলাই লোক দিন ইসলাম ছাড়া অন্য কিছুর মাধ্যমে কেউ ভালো কাজ করবে খ্রিস্টান ধর্মের নামে ইহুদি ধর্মের নামে বৌদ্ধ ধর্মের নামে হিন্দু ধর্মের নামে কে আপনার যত কিছু ধর্ম রয়েছে আল্লাহ গ্রহণ করবেন না। বন্ধুগণ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পরিপূর্ণ করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং রাসুলের আদেশকে তিনি কি করে দিয়েছেন সমান করে দিয়েছেন। আমরা পার্থক্য করি রাসুলের আদেশ ওয়াজিব আর আল্লাহর আদেশ ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন যে তোমরা এমন কিছু লোক দেখতে পাবে যারা মাশাআল্লাহ সিংহাসনে বসে থাকবে তাদেরকে যখন বলা হবে যে কোরআন এবং হাদিসে দিয়ে আমাদের ফয়সালা হবে তখন বলে আমি কোন কিতাবুল্লাহ বুঝি কোরআন বুঝি আমি সুন্নত বুঝি না। কিন্তু মনে রাখো আমি এই কোরআন এবং কোরআনের মতো আরো আমাকে দেওয়া হয়েছে অর্থাৎ আমি নবী যাহা বলি সবই কি আল্লাহর পক্ষ থেকেই বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাই বলিতেন আল্লাহ আমি সেই বলিতেন। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত বাণী আমাদের কাছে রয়েছে এটাকেই বলা হয় সুন্নাত। সুন্নাত সেটা তার মুখের বাণী হতে পারে তার কাজের কোনো কাজ হতে পারে তার যে সমস্ত আদেশ নিষেধকে স্বীকৃতি দান দিয়েছে সেটাও হতে পারে যেটাকে হাদিসে কাউরি ফেরিলা তাকেরি যারা মানুষের করেছেন বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর যা তিনি আদেশ করেছেন তা আমাদের গ্রহণ করতে হবে। রাসূল ফাকুদু রাসূলরা তোমাদের দায় গ্রহণ করো অবা নাহাক আদহ ফান্তহু আর যা তোমাদের নিষেধ করে তাকে তোমরা বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ আপনার সময় রাগ হয়ে রাগের দোষ বসবত হয়ে আমি কত কথা বলেন সেগুলি আমরা মানবো? তিনি বলেছিলেন আমি রাগে দুঃখে সুখে যা বলি সবাই আল্লাহর পক্ষ থেকে বলি সবাই আল্লাহর পক্ষ থেকে আদেশ তোমরা সবকিছু লিখবে সবকিছু মানবে। এই জন্য বন্ধুগণ রাসূলের হাদিসকে যে ভাগ করা একটা ফাকিরা ভাগ রয়েছে এটা মুস্তাহিলা সুন্নাত নকল করতে গিয়ে লাভ এই রয়েছে ইমাম সাহেব আমার পর সাহেব মনে করি এটা তো নকল ছেড়ে দিলে অসুবিধা কি সাহাবা একটা কিভাবেই মনে করতেন নাকি না যেভাবে দেখেছেন ওইভাবে তাই ওইভাবেই করতেন আর আমরা আজকে ভাগ নিয়ে ব্যস্ত সুন্নত না নকল অজেব না ফরজ না কি কত কত ভাগ সাহাবায়ে কেরাম এইভাবে রাসূলের কোনো হাদিসকে ভাগ করতেন না বরং হাদিসের চিত্তে হুবহু আমল ওইভাবেই করতে হবে দিবাই চিত্তে এখানে কাউরি কোনো কথাকে গ্রহণ করা যাবে না। একটু আমি বলছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে উমার উমারের সন্তান আব্দুল্লাহকে জিজ্ঞেস করা হলো মা আব্দুল্লাহ তুমি বলো তামাত্ত ভাগযুক্ত কিন্তু তোমার পিতা আমিন মুমিনিন উমা সে বলে প্রাপ ভাগযুক্ত। আব্দুল্লাহ ইবনে উমার কি উত্তর দিলেন যে আমার বাবার কথা আমার বাবা সম্পর্কে রাসূল বলেছেন নবী হলে আমার বাবাই নবী হতো আমার বাবা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা নবী উম্মতের মধ্যে মুলহামত থাকে অর্থাৎ আল্লাহ পূর্বত কিছু ইলহাম হয়ে যায় কেউ যদি থাকেন আমার উম্মতের হযরত উমার। এই জন্য হাদিসে এসেছে যে আব্দুল্লাহ উমার বলছেন কে ওই উমা আব্দুল্লাহ বলতেছেন যে আমার পিতা উমার যখনই বলেছেন আদুন্য কাজ আমি মনে করি এটা এইভাবেই হওয়া উচিত ওইভাবেই হওয়া হয়েছে ভয়ায় পালন হয়েছে পরবর্তীতে রাত্রে পরে তিনি যে মনে করছে এইভাবে হলেই ভালো পরবর্তীতে দেখা গেছে ওইটাই হয়েছে তিনি তো ভাবলেন না যা বাবা সম্পর্কে তার আসলে বলেছেন উনি যেটা বলছেন আল্লাহর পক্ষ থেকে আমার হয়েই বলতেছেন যে প্রাণিস্ত কি বললেন যেহেতু রাসূল হাদিস রয়েছে আমি বলি রাসূল বলেছেন আর উত্তম আর তোমরা বলো ওমার বলে প্রাণ কোনটা তোমরা গ্রহণ করবে হাদিসের মর্যাদা কিভাবে তারা মূল্যায়ন করেছে বুঝতে পেরেছেন এখানে হাজার মুলহাম চলবে না যেহেতু স্বয়ং সেখানে রাসূলের হাদিস আল্লাহ রাসূল বিদায় হাতে বলেছিলেন যে আমি যা এখন জানতে পারলাম আগেই জানতে পারতাম লাউলাস্তাকবার তোমাস্তাকবার আমি এখন যা অবগত হলাম যদি আগে জানতাম তাহলে আমি কেরাম হজ করতাম না তোমরা যারা হাদি জানোয়ার সঙ্গে নিয়ে আসো নাই হালাল হয়ে যাও তামাক্ত করে ফেলো আমি যেহেতু হাদি এসেছি কারণ সঙ্গে জানোয়ার নিয়ে গেলে তাকে কেরামই করতে হবে তাহলে আমি বলি রাসূল বলেছেন আমার তো উত্তম আর তোমরা বলো উমার বন্ধুগণ আমি খুব আপনাদের কাছে দীর্ঘিত আলোচনা আমার এটাই যদি আলোচনা করি অনেক সাহাবা ইকরামদের যুগে তারা এটাই জানত যে রাসূল যা করেছেন খুঁটি নাকি কোনটা পোস্তলা কোনটা ফরজ কোনটা নফল কোনটা করা যাবে কোনটা করা যাবে না এটা তারা বুঝতেন না তারা বুঝতেন রাসূল যেভাবে করেছেন ঠিক খুব আলাদা করে ভাবেই করতে হবে এই পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি তার তো ঠিক আমরাই তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত এটাকে শক্তভাবে আক্রিয় হয়ে থাকবে তবে তোমরা পথভ্রষ্ট হবে না সেটা হচ্ছে কিতাব কোরআন আর সুন্নাহ হাদিস তাহলে আপনাদের কাছে এটুকু স্পষ্ট হলো যে কোরআন এবং হাদিস ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ নেই এবং ইসলামের যে তাসলিম ইসলামের যে উসুল মূলত দুইটি একটি কোরআন একটা হাদিস কোরআন হাদিসকে ইরশাদ করে দুইটি দ্বারা একটা হলো ইজমা আর একটা হলো কিয়াস কিয়াস যা মনে করবেন তাই হয়ে যাবে না কোরআন হাদিসের আলোকে কিয়াস করতে হবে ঠিক কিনা ইজমা যে হবে কোরআন হাদিসের আলোকে ইজমা হবে না যা ইচ্ছা করবে হুজুররা বসে একটা করে দিয়ে হয়ে যাবে হবে না সারা পৃথিবীর আলমরা যদি বসে একটা সিদ্ধান্ত নেয় কিন্তু তার বিপক্ষে একটু ইশারা হয়েছে হাদিস বা কোরআন চলবে না বাতিল ঠিক কিনা তাহলে মূলত দুইটা তাহলে সুন্নাহ হচ্ছে তৃতীয় পর্যায়ে মহানবুল আলামী তার নামের সঙ্গে তার রাসূলের নাম বহু জায়গায় জুড়ে দিয়েছে জুড়েন তাই শাহরাতের মধ্যে আগানের মধ্যে ওরাফানা আলাকা বিকরা আল্লাহ বলছেন তোমার জিকির স্মরণকে আমি উচ্চ করে দিয়েছি আগানের মধ্যে জুড়ে দিয়েছি একামাতের মধ্যে জুড়ে দিয়েছি বহু দোয়ার মধ্যে শাহাদাতের মধ্যে যে শাহাদাত করে ইসলাম গ্রহণ করতে হয় আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কেউ বললে মুসলমান হবে হবে যখন পর্যন্ত না বলবে ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে আপনাকে বুঝতে হবে যে রাসুলের কি অবস্থা ছিল তিনি যা করেছেন হুবহু আপনার আমার জীবনে আপনাকে বাস্তবায়ন করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন যে তোমরা কিন্তু অনেক ইখতিলাফ ইখতিলাফ যখন দেখবে অনেক মতভেদ দেখবে কাদেরকে লক্ষ্য করে বলেছেন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে ঠিক না যে তোমরা ব্যক্তি পাবে এখন তো আমরা অনেক পরে এখন তো আরো এখন ইয়ে নাই হাত নাই সীমা নেই দেখতে পাবে তোমরা যখন দেখবে তখন ইখতিলাফ তখন কি করবে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন তখন দুইটা জিনিস ওই যে কিতাব আর সুন্নাহ ঠিক কিনা তখন তোমরা আমার সুন্নাত এবং সাহাবায়ে খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা মানবে আর অন্য কোনো দিকে দেখবে না বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল আল্লাহর ইতাআত করো আল্লাহর রাসূলের ইতাআত করো ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ কিন্তু বলছেন না ওয়া আতিউ উলিল আমরি মিনকুম বলছেন বলেন নাই আল্লাহর ব্যাপারে ইতাআত শব্দ ব্যবহার করতে আতিউল্লাহ ভালো করে বোঝার চেষ্টা করবেন এখানে আমরা বড় গন্ডগোল করেছি বিবি সাহেব আমরা এই একটা বোঝাতে স্পষ্ট করে বোঝার চেষ্টা করবেন আল্লাহর ইতাআত করো ওয়া আতিউর রাসূল রাসূলের ইতাআত করো আপনি শব্দ আবার দিচ্ছেন কিন্তু ওয়া আতিউ উলিল আমরি মিনকুম বলেন বলছে ওয়া উলিল আমরি মিনকুম
রাসূলের সঙ্গে উনি আমর ইবনকে আপ করে দিয়েছে। হাদিস যারা এই আবু লাকুম জানেন আপ মাসুদের কায়দা, অর্থাৎ উনি আমরের কাজটা রাসূলের কাজের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। রাসূলের অনুযায়ী যদি তারা বলে তাহলে চলবে, না হলে মানা চলবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলছেন লা তাআতা লিমাখলুকিন বিমাসিয়াতিল খালিক। আল্লাহ তাফরমানি করে যতই বড় বুজুর্গারে বুজুর্গ হোক, যতই বড় ইমামুল আইম্মা হোক, তার কোন কথার মূল্য বুঝতে পেরেছেন আপনারা? ভালো কথা, উনি আমরের যখন জুড়ে দিয়েছে আল্লাহ আল্লাহ রাসূলের মানতে তো কোনো একতলাফ হবে না, হবে কোনো একতলাফ হবে না, আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানতে গেলে কোনো একতলাফ হবে না, যেহেতু মহানবুল আলম এখানে উলিল আমরের কথা উল্লেখ করে দিয়েছেন, উলিল আমর সবাই একই দরদার হবে না, সবাই সমান জ্ঞানের হবে না। এখন লাগবে গন্ডগোল। উলিল আমর বলতে যারা আপনার দেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে যারা গভর্নর হিসাবে যারা আলিম ফতোয়া দেওয়া হিসাবে আলিমদেরকে এখানে নিয়ে আসা হয়, আলিমরা এদের ইখতিলাফ লাগবেই, আল্লাহ রাব্বুল জন্য বলছে। তো আল্লাহ আল্লাহ রাসূলের কথার মধ্যে কোনো ইখতিলাফ হওয়ার সম্ভব নেই, কিন্তু যেহেতু রাসূল থাকবে না, একদিন চলে যাবে, উনি আমরা এসে মানুষকে কি করবে, ইসলামের কথা শোনাবে, এখানে মতভেদ হলেই বুঝের ব্যাপারে কম বেশ হবে, এই জন্যে আপনি কম বেশি থাকবেন না। আল্লাহ বলছেন যদি ঝগড়া বেঁধে যায় সরত্ব হয়ে নাও আহে ওয়াল রাসূল, তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ফিরে যাও, কোরআন হাদিসের দিকে যাও, তখন বলে নাই তুমি তোমার পীর সাহেবের দিকে যাও, তুমি তোমার ইমাম সাহেবের দিকে যাও, তুমি যে হুজুরকে ভালোবাসো তার দিকে তুমি তার প্রত্যাহ গ্রহণ করো না। গন্ডগোল লেগেছে, এক হুজুর বলে এটা আর এক হুজুর বলে আর একটা, এক ইমাম বলে এটা আর এক ইমাম বলে আর একটা, তাই তুমি কোরআন হাদিস খোঁজ করো। তখন বলে নাই উনি আমাদের দিকে ফিরে যাও, বড় জঘন্য লজ্জার কথা, আপন আপন মতকে ঠিক রাখার জন্যে ফারুদ্দিন আল্লাহ রাসূল ওয়াউলিল আমরি মিনকো এই শব্দটুকু বাড়িয়েছে, তারা মুসলমানদের এক শ্রেণীর মানুষ, তার দৃষ্টি তার দিন হতে পারে, সেরা যেরকম তিরিশ পড়া দশ পড়া কোরআন বাড়িয়ে দিয়েছে খুবই সাহেবানরা, তাদের পরে আপনার আলোচনা তাকে আসবে। আলোচনা আমি দীর্ঘত করতে চাই না, তাহলে আমাদের পক্ষ থেকে অনেক এখানে কথা রয়েছে, আমি ইমামদের কয়েকটি কথা বলতে চাই। সাহাবায়ে এখানে সুন্নতের পালন করতে বলেছেন এবং নতুন নতুন আবিষ্কার করা থেকে নিষেধ করতে বলেছেন। এই পর্যায়ে সাহাবীদের অনেক কথা আমি ইমামদের কিছু কথা আপনাদের উল্লেখ করতে চাই। এই পর্যায়ে প্রথমেই বলব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জন্ম ১৮০ হিজরিতে আর ইন্তেকাল হচ্ছে ১৮৫ হিজরিতে। যখন ইমামদের কথা বলবো তখন রাহমাতুল্লাহ আপনারা বলবেন ইমাম আবু হানিফা বলেন রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুন্নতের পাবন্দী করার জন্য কি বলেছে, ইদা সাহাল হাদিস ফাওয়া মাযহাবি, সেই হাদিস যদি পাও সেটাই আমার মাযহাব। কে বলেছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। আরো বলেছেন লা ইয়াহিল্লু বি আহাদিন আন ইয়াখুযা বি কাউলিনা মা লা ইয়ালাম মিন আইনা আখাযনা, কারোর জন্য হালাল হবে না, আমার কোন মোকাল্লির জন্য আমার কোন সাজিদের জন্য হালাল হবে না যখন পর্যন্ত সে না জানবে আমি কোথা থেকে এই পণ্যটা গ্রহণ করেছি, অর্থাৎ এর ভিত্তি কোন হাসে কি আছে। ইমাম আহমদ বলেছেন, কোরআন থেকে বলেছেন না জেনে আপনি যদি গ্রহণ করেন হালাল না, হারাম আপনার জন্য। কে বলেছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতান ওয়াসিয়া। এরপর আরো কি বলেছেন? হারামুন আলা মান লাম ইয়ারিফ দলীল আন ইউফতিয়া বিকালাম, ওই ব্যক্তি ওই আরেব সাহেব ওই আমার মাঝহাবের মুকাল্লিম সাহেব যে আমার মাঝহাবের আলেম হবে বা আমার ফতোয়া যে লেখাপড়া করবে আমার কথা যদি রিসার্চ করবে তার জন্য হারাম, ততদিন পর্যন্ত আমি কোন দলিলের ভিত্তিতে ফতোয়া দিয়েছি না জেনে ফতোয়া দেওয়া। ইমাম হানিফা বলেছেন এই কথা বলা হারাম, যখন পর্যন্ত না জানবে যে পিছনে কি দলিলের ভিত্তিতে উনি ফতোয়া দিয়েছেন। বন্ধুগণ, বড় দুঃখের বিষয়, আমি পরে পরে এই আলোচনাটা করব। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন ইন্নানা বাশারুন নাকুলুল কাওলা আল ইয়াউম ওয়া নারজু আনহু গাদান,
আমি একজন মানুষ, আজকে একটা ফতোয়া দিই, আগামীকালকে ওই ফতোয়াটা আবার চেঞ্জ করে দিই, তারপরে আমি আরেকটা ফতোয়া দিই। কেন? কারণ সেই যে কোরআন হাদিসের ভিত্তিতে যদি যায় তাহলে ফিরে আসার কোন কথা আছে না। বরং এই জন্যে ইমাম আবুহানিফা রাহমাতুল্লাহ আলাইহি অন্যান্য ইমামদের তুলনায় বেশি রায় এবং কিয়াসের আশ্রয় গ্রহণ করেছেন, ইজতিহাদ বেশি করেছেন তিনি। এই জন্য ফাকিহদের মধ্যে, ইমামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফাকিহ তিনি। কিন্তু মুহাদ্দিস হিসাবে অন্য ইমাম ইসলাম দখল করেছেন। বন্ধুগণ, এই পর্যায়ে হানাফি মাযহাবের আল্লামা আশারানি তার মিজানের মধ্যে খুব ইনসাফের কথা বলেছেন। কি বলেছেন? সম্পত্তি প্রতিটি ইনসাফকারী ব্যক্তির আকীদা হবে এই যে যদি তিনি বেঁচে থাকতেন কোন যুগ পর্যন্ত যে যুগে কোরআন হাদিসের কি হয়েছে এটাকে এক জায়গায় একত্রিত করা দেওয়া হয়েছে, এটা ছিল কিছু শতাব্দীর সময়। সেই দিন পর্যন্ত তিনি বেঁচে থাকতেন, তিনি ইন্তকাল করেছেন কত দেশ দিতে, বোঝার চেষ্টা করবেন আপনারা। তাহলে তখন ওই সম্পূর্ণ শূন্য হাদিস একত্রিত জমা করা হয় নাই। রাষ্ট্রীয়ভাবে 200 হিজরিতে গিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ প্রথম রাষ্ট্রীয় ঘোষণা দিল হাদিস একত্রিত কর। তখন বিচ্ছিন্নভাবে হাদিসে বলছেন যদি তিনি বেঁচে থাকতেন হাদিস যদি তাকে সবগুলি পড়ত তাহলে উনি প্রতিদিন যে কিয়াস করেছেন এই কিয়াসগুলি সব তিনি ছেড়ে দিতেন। আরো বলতে গিয়ে উনি বলছেন যে হানাফি মাযহাবে সবচেয়ে কিয়াসের অবস্থান বেশি, কিয়াস এবং রায় বেশি। এই জন্যে যারা আহাদ তাদেরকে আসহাবুর রায় কিয়াস অনেকেই তারিফ করেছেন। বলছেন অন্যান্য মাঝাব পরে এসেছে বা অন্যান্য মাঝাবের ইমামরা পরে এসেছে, সেজন্য তাদের রায় কিয়াসের সংখ্যা অনেক কম। যদি তিনি বেঁচে থাকতেন তাহলে তিনি প্রতিটি কিয়াসকে ছেড়ে দিতেন। এই পর্যায়ে আমরা অনেক সময় বলি যে ইমামের কথা না মানলে তাকে ছোট করা হয়, দাবি করা হয়। শোনেন কি বলতেছেন, ওই হাতে আবার আকুক লাতা তুকুল্লা মাতা স্বামী তাই নিকাত আর আর রায় তোমার ধ্বংস হোক, তোমার আমি যাই বলি তাই তুমি লেখো, খবরদার লিখবে না। আজকে একটা ফটোয়া দিই, কালকে চেঞ্জ করি, কালকে ওই ফটোটা দিই, পরের দিন আরো একটা চেঞ্জ করি। কেন এত চেঞ্জ বন্ধু? একটাই কারণ, তিনি কিয়াস এবং রায় করে ফতোয়া দিতেন। কোরআন তার কাছে হাদিস পৌঁছে রায়। এই জন্য দেখা যায় মুয়াত্তা মোহাম্মদ, যখন মোহাম্মদ যখন মুয়াত্তা মোহাম্মদ লিখলেন তার সাথে ইমাম আবুহানিফা রাহমাতুল্লাহ আলাইহি বহু জায়গায় ইমামের খেলাফ করলেন। কেন? যেহেতু ইমাম বলেছেন সহিহ হাদিস পেলে ওটাই আমার মাযহাব। আর আমরা এখন বলি ইমামের কথা ছেড়ে দিয়ে তাকে ছোট করা হয়, বিরাদারি করা হয়। তার ছাত্ররা বুঝে নেয় মুয়াত্তা মোহাম্মদ খুলে রাখেন 20 পৃষ্ঠা মহিম মহিম পয়েন্টিং খতোয়ার মধ্যে কি করেছেন, খেলাফ করেছেন। যেরকম সরাত্রিস্তিসকা পানি চাওয়ার নামাজ পড়ে না সরে আসবে, ইমাম হানিফা রহমাতুল্লাহ বলেছেন পানি কোন নামাজ নাই। আবু মোহাম্মদ তার মুয়াত্তা মোহাম্মদের মধ্যে বলছেন কিন্তু আসলে কি করবে, ইমাম যদি তার নামাজ পড়বে খতবা দেবে নামাজ ওই তার যেটা কি আর নাই, কারণ এটা হাসি আছে। তাহলে কি আবু ইসু তাই ইমামকে ছোট করে থাকলেন? আমল করবে যে তুমি হাদিস পেলে সেটাই তুমি আমল করবে, ইমামকে মানলে, ইমামকে মানলে। আকিদার বিষয়ে আগাম উল্লেখ করেছিলাম, ইমাম আবুহানি রহমাতুল্লাহ বলেছে এই মতটা করে দেখো, আকিকা একটা জাহিলিয়াতের কাজ, বড় বড় কাজ। ইমাম মোহাম্মদ মুয়াত্তার মধ্যে বলছেন ওলাকিন্না সুন্নাতুন সাবিতা, এটা শুনি সুন্নত। আল্লাহ রাসূল করেছেন সাদাকা, আর রাসূল আল হাসান হয়েছেন, হাসান হয়েছেন আকিকা দিয়েছেন। তাহলে বন্ধুগণ, এই জন্য ইমাম আবু ইউসুফ আর মোহাম্মদ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1/3 মাসালায় খেলাফ করে গেছেন, 3 ভাগ করে যত ফতোয়া দিয়েছেন 1 ভাগের খেলাফ করেছেন। কেন? সহি হাদিস পেয়েছেন ছেড়ে দিয়েছেন। এরপরে আছে আমরা ইমাম এরপরে আমরা আসি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই কি বলেছেন শুনি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই এরপরে আর একটা আহ্বান করা একটা গুরুত্বপূর্ণ কথা আমি না বলে পারছি না, যদি আমি কোন ফতোয়া দিই বাবা বা আমার ছাত্রীরা বা আমার মাঝাবের অনুসারী যারা আমাকে কেন্দ্র করে মাঝাব তৈরি করে নিবে, হ্যাঁ তারা আমার কথা কেয়া সুন্দর খেলা হলে আমার কথা ছাত্রকু কাউলি অন্য বনে আছে ছাত্র কাউলি আর ভাই আমার কথা দেওয়ারে ছড়ি মারো কোরআন আমি কিন্তু তোমরা গ্রহণ করো। এরপরে আমরা মালিক রহমতুল্লাহ কারণ দ্বিতীয় মালিক রহমান মালিক রহমতুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন 179 দিতে, উনি বলছেন ইন্নামান আবাসার আমি একজন মানুষ অতি ভুল করি অসিত আমি ঠিকও করি সন্দর অফি রায় আমার রায় যেগুলি আমার যেগুলি মতামত তোমরা জাত পাতাল করে দেখো তাহলে রায় দিয়ে কথা বলতে বুঝে গেল কিনা, ইমাম আবু হানিফার রায়ের কথা বলতেন কিনা, কারণ তিনি বলছেন আর আমার রায় আমার কাজে নোবাই আজকে একটা মত প্রকাশ করি কালকে চেঞ্জ করি রায় প্রকাশ করতেন বোঝা গেল কেয়া করতেন বোঝা গেল কারণ পড়া যায় রয়েছে কিন্তু যদি কোনো আয় করে আছে বা দিতে হবে ইমাম শাহিরা ইমাম মালিক বলছেন আমি একজন মানুষ ভুলও করি ঠিকও করি আমার রায়গুলিকে তোমরা দেখবে সকল কিতাব সুন্নাহ প্রতিটি রায় যেটা কোরআন হাদিসের সঙ্গে মিলে যাবে সকল সেটাকে গ্রহণ করবে অকুল মা আলাম জোয়াদ আর কিতাব সুন্নাহ পাত্রকু কোরআন হাদিসে যেটা বিপরীত হবে ছেড়ে দেবে। আরো বলছেন লাইসা লিআহাদিন বা'দ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ওয়ুখাযু মিন কওলি ওয়া ইকরা আল্লাহ রাসূলের পরে প্রতিটি মানুষের আবু বকর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মতের মানুষ আসবে দিনে কথা বলবে প্রতিটি কথা গ্রহণ করা যায় ছেড়েও দেওয়া যায় একমাত্র রাসূলের কথা বাদ দিয়ে। আল্লাহ রাসূল বলে হযরত মালিক বিন আনাস আল্লাহ রাসূলের কবরে দিকে ইশারা করে বলছে ইল্লা সাইদু হাযাল কবর এই কবরে যিনি ঘুমিয়ে আছেন এখন শুয়ে আছেন এই ব্যক্তি ছাড়া রাসূল ছাড়া অন্য কাউর কথা চোখ বন্ধ করে মানা চলবে না। আরো বলছেন আরো কি বলছেন এই যে ওজাদ তুমি কিতাবি খেলাফা সুন্নাত রাসূলুল্লাহ ফাকুলু লি সুন্নাত রাসূলুল্লাহ ওয়াদউ মাকুম যদি আমার কিতাব আছে ইমাম শাফি ইমাম মালিকের কিতাব কি মত মালিক বলে আমার মত মালিক করো যদি কোরআন সুন্নার সঙ্গে মুয়াফাক পাক গ্রহণ করো আর যদি না মিলে বাদ দিল আমার কথা। এইভাবে অনেক কথাই আহমদ রহমান বলছেন লা তুকল্লিবনি ওয়ালা তুকল্লিব মালিকান ওয়ালা শাফি ওয়ালা আউযারি ওয়ালা তাওরি ওয়াখুযু মিন হাইসু আখাযু তোমরা আমার তাকলিদ করবে না অন্ধ অনুসরণ করবে না। কে বলছে ইমাম আহমদ বিন হাম্বাল যিনি হাদিসের সবচেয়ে বড় মহাদ্দিস এর তার উপর দিয়ে কেউ হাদিস বিশেষজ্ঞ কেউ বড় পণ্ডিত ছিলেন না কোন কোন বয়সে তিনি 10 লক্ষ আলোচনা হাদিস ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 6 লক্ষ আলোচনা হাদিস ছিলেন। বন্ধুগণ এই পর্যায়ে ইমাম যিনি কি আমির মুমিনিন ফিস সুন্নাহ ফিল হাদিস যিনি সম্রাট হাদিসের সম্রাট যিনি আমাদের মধ্যে তিনি বলছেন লা তুকাল্লিবনি আমার অন্ধ অনুসরণ করবে না করবে না মালিকের করবে না ইমাম শাফির করবে না আউযারের করবে না থাওরির কোনো মানে হাই বা কাজ ওই মামলা যেখান থেকে গ্রহণ করেছে কত ওখান থেকে তোমরা গ্রহণ করো এর চেয়ে তাই স্পষ্ট কি হতে পারে বন্ধুগণ রায়ুল আউযারি ও রায়ু মালিক ও রায়ু আবি হানিফা কুল রায় আউযারির যেটা মতামত ইমাম মালিকের যেটা মতামত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রহমাতুল্লাহ আলাইহি যেটা মত প্রত্যেকটা রায় ইনদি সওয়া প্রত্যেকটা সমান ওয়াইন্নামাল হুজ্জাতু ফিল আযার দলিল হবে কোরআন ও হাদিস একদিকে রায় একদিকে হাদিস কোরআন কোনটা নিবেন হাদিস কোরআন পরে আসতেছি কেন নিবে আমরা কেন আজকে শতদল শতম এরপরে আমরা আসি মোটামুটি আমরা আপনাদের কাছে ইমাম শাফির একটা উদ্ধৃতি আপনাদের দিয়ে নেই মাফ করবেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে লাম ইয়াহিলু লাহু আন ইয়াদাহা লিকাউলি আহাদ আজমা আল মুসলিমুন আলা আন্না মান ইত্তাবা'া লাহু সুন্নাহ রাসূলিল্লাহ সকল মুসলমানরা ইজমা হয়েছে যে কোনো ব্যক্তি যদি সুন্নাত পেয়ে যায় মাকতাব তাওহীদের জায়গাতে একটা বই পড়ে একটা নতুন সুন্নাত পেলেন আপনার কাছে এটা জাহির হলো কিনা সুন্নাত তাহলে লাম ইয়াহিলু লাহু আন ইয়াদাহা লিকাউলি আহাদ তাহলে সেটা কোনো ব্যক্তির কথার কারণে সেটাকে ছেড়ে দেওয়ার জন্য হালাল নয় আমার দেশের হুজুররা করেন না আমার ইমাম সাহেব করেন নাই আমার মাযহাবে নাই এই যুক্তি আপনার চলবে না হারাম রাসূলের কথার সঙ্গে কাউরই কোনো কথা তুলনা করে চলবে? এই ধরনের ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে এটাই বলছেন, কুল্লু হাদিস আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া হুয়া কাউলি, প্রতিটি হাদিস এটাই আমার কাউল, লাম তাসমাউহু মিন্নি, আমি যদি নাও বলি তাও বুঝবো আমি এটাই তো করেছি। এই জন্য মালিকি মাঝহাবের কিতাব যদি খোঁজ করেন, শাফি মালিকের মাঝহাবের যদি বই খোঁজ করেন, হাম্বারি মাঝহাবের যদি বই খোঁজ করেন, দেখবেন ওয়াকাদা বিহি ইমামুনা, এই ফতোয়া আমাদের ইমাম দিয়েছেন, কিন্তু তার বই দেখবেন উল্টা ফতোয়া। কার ভিত্তিতে? ওই যে হাদিস, ওইটাই আমার কথা, হাদিস যদি পেয়ে যাও ওটাই আমার ফতোয়া। এই কথার ভিত্তিতে এই তিনটি মাঝহাবের বইয়ে দেখতে পাই আমরা যে তারা যদিও ইমামের ফতোয়া উল্টা তার বিপরীত, কিন্তু বলেছে আমাদের ইমামের এটা ফতোয়া, কারণ ইমাম যেহেতু বলে গেছেন সহিহ হাদিস, রাসূলের কথা হলো ওটাই আমার কথা। হানাফি মাঝহাবে একটু বেশি শক্তিশালী, এই জিনিসটা খুব কম, ইল্লা মাশাআল্লাহ, আলিমদের মধ্যে মাঝহাবি ভিত্তিতে হয় নাই, তবে অনেক আলেমরা মহাকিন আলেমরা এটা করেছেন, পরে যখন তাসবুর রায় ইমাম জায়গায় পুরন ফতুয়ুল কাদির ইবনে হুমাম মাঝহাবের কোন ফতোয়াকে তারা ওই যে মহাত্মা মোহাম্মদের কথা আপনাদের বললাম, প্রথমেই আমাদের এই লাইফ এটা শুরু করে দিয়ে গেছে। এরপরে বন্ধুগুলো আপনাদের কাছে আলোচনা করবো ইত্তেবাউস সুন্নার ফায়দা কি, ঠিক আছে? তাহলে আমরা একমত হলাম যে কোরআন এবং হাদিসই আমাদের দুইটি মাত্র, আমাদের হাত দুইটি, কোরআন হাদিসও দুইটি, আমাদের একজন আল্লাহ একটাই দিন, দিন আমাদের দুইটা না, আমাদের একজনই রাসূল, একজন রাসূল যা দিয়েছেন তাই আমাদের গ্রহণ করতে হবে। বন্ধুগণ মনে রাখতে হবে এই পর্যায়ে যে রাসূলের বাণীর সামনে অন্য কোনো ব্যক্তির বাণীর কোন বিন্দু পরিমাণে মূল্য নেই। তাহলে যদি আমি ইত্তেবা সুন্নাহ করি কি ফায়দা? প্রথম ফায়দা হচ্ছে আল্লাহর রহমত আপনার উপরে নাযিল হবে। কি আল্লাহর রহমত চান? চান কিনা? আল্লাহ বলছেন ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো, অনুসরণ করো, অনুকরণ করো, তাকেই একমাত্র ফলো করো, তাহলে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে। তাহলে কেউ যদি রাসূলের সুন্নাত পাওয়ার পরে সেটাকে আমল শুরু করে, যেই কোনো আগের সমস্ত আমলকে, আগের আমলকে পরিবর্তন করে দেয়, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিনের দয়া এবং রহমত তার উপর নাযিল হবে। দ্বিতীয় নম্বর ফায়দা হেদায়াত পাবে। কেউ যদি রাসূলের ইত্তেবা করে, কোরআন এবং হাদিসকেই শুধু মানে, তাহলে সেই পাবে সঠিক পথ। আল্লাহ কি বলছেন? ও আতিউল্লাহ ও আতিউর রাসূল, فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وإن تطيعوه تهتدوا هو একজন জন্য না, যদি রাসূলের তোমরা দাঁত করো তাহতাদু, তাহলে তোমরা সঠিক পথ পাবে। এই জন্য সাহাবা ইকরাম, আমার খেয়াল আছে না, ইবনে মাজাহ আপনারা খুলে দেখেন প্রথম দিকে, সম্মুখ আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবি একদিন একটা কি বিষয়ে ফতোয়া দিচ্ছেন আর কি, একজন বলছে আবু বকর যেটা বলেছে, উমর যেটা বলেছে, বলে আমার ভয় হয় আসমান থেকে পাথর নাযিল হয়ে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে। আমি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তোমরা বলো আবু বকর আর উমর বলেছে। রাসূলের কথার সামনে আবু বকরের কথার কোনো মূল্য আছে? উমরের কথার কোনো মূল্য আছে? আর কোনো মূল্য নেই। তাহলে ইমামদের কথা কোন পর্যায়ে যাবে? এরপরে আসুন, আল্লাহ বলছেন ওয়াইন তুতিউহু তাহতাদু, যদি রাসূলকেই তুমি তাআত করো, রাসূলের নিয়ম অনুযায়ী চলো, তাহলে আপনি হেদায়াত পাবেন, নাহলে হেদায়াত পাবেন না। আর আজকে এটাই হয়েছে, যখনই আমরা হুজুরের বুজুরগানের ইমামের আর মাঝহাবের কথা ধরে বসে আছি, তখন আমাদের হেদায়াত তো মানে কি, তার মধ্যে শান্তি থাকবে, একটাই দল থাকবে, কত দল, কত মত, কত কিছু হয়ে গেছে। তিন নম্বর, যদি আমরা কোরআন এবং হাদিসকে মানি, তাহলে ইত্তেফাক এবং ইত্তেহাদ থাকবে, একটাই দল থাকবে, মতামত করে নাকি হবে না? কারণ আল্লাহ বলছেন ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাতু, তোমরা আল্লাহর কিতাব, হাবলিল্লাহ অর্থ এখানে হলো কিতাব, আর কিতাবেরই কিতাবটি প্রকার, একটা ওহী মাতলু আর একটা ওহীদের মাতলু, সুন্নতের সঙ্গে চলে আছে, কোরআন এবং হাদিসের তোমরা ঝুকঝুকি শক্ত করে ধরো, ওরা একটা তাফাররাতু, তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না। মানে যদি তোমরা ইল্লাম তোমরা যদি ওটাকে না ধরো, কোরআন হাদিসকে মজবুত করে ফাতা তাফাররাতু, তাহলে তোমরা ফরকা ফরকা দল হয়ে যাবে। আজকে যত দলের উৎপত্তি এই সুন্নতকে অগ্র অগ্রাধিকার না দেওয়ার কারণেই এত দেওয়ার এত মত কি আপনারা একমত আছেন? বন্ধুগণ, এই জন্য আজকে যখন আমরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছি, এই জন্য আপনাদের আগে বলেছি আবারও বলছি, যখন কুয়েত এবং ইরাকের যুদ্ধ শুরু হল, তখন আমার দেশের হুজুর সাহেব আমরা এই যুদ্ধটাকে মনে করে দিল হানাফি মাঝহাবের আর সালাফিদের যুদ্ধ। বুঝাবার বোঝার চেষ্টা করেন, ইরাকের তাগুতি শক্তি সাদ্দাম যে একজন বড় তাগুত, এর চেয়ে বড় তাগুত মুসলমান নামে কেউ আছে কিনা আমি জানি না, যে কোরআনকে কোরআনের অনেক কিছুকে অস্বীকার করে, যে কমিউনিস্টের এখনো কমিউনিস্ট এখন জাদুঘরে, কিন্তু তার দেশে কমিউনিস্ট এখন দেশের সর্বত্র, এই মানি তার পক্ষে হয়ে গেল আমাদের সবাই। কেন আব্দুল কাদের জিলানি সাহেবের কি হয়েছে? মাজার হয়েছে মক্কা মদিনার উপরে তার স্থান, তার মাজারের আদৌ কোন ই রয়েছে, হিতরাম রয়েছে? আপনাদের আগে বলেছিলাম স্বয়ং রাসুলের কবরকে জিয়ারত করার উদ্দেশ্যে মদিনা শরীফে জিয়ারত করা আরাম, যাওয়া আরাম, মদিনার মসজিদকে জিয়ারত করার উদ্দেশ্যে যেতে হবে। তাহলে আব্দুল কাদের জিলানি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুন বলুন আল্লাহ আমিন। তার নামে যে বেদা আছে যে সমস্ত আমাদেরকে চায় শোনাচ্ছে এগুলি থেকে যেন তাকে আল্লাহ কেমন দিয়ে যেন প্রশ্ন না করেন বলুন আল্লাহ আমিন। বন্ধুগণ মনে করবেন আজকে সুন্নতের ইত্তেবার আমাদের বিষয়টা এর রূপরেখাটা আমাদের ঘোলাটে হয়ে গেছে, বুঝি না আমরা সঠিকভাবে। এই জন্যে তৃতীয় যেটা সুন্নতের পাবন্দির ফায়দা ইত্তেফার ইত্তেহাদ, যখনই কিছু ও হানাফি মাজহাব ও সাফি মাজহাব ও মালিক মাজহাব, বন্ধুগণ বাগদাদ ধ্বংসের ইতিহাস পড়ে দেখুন, বাঙালি লেখক আবু তাহের বর্ধমানী ইন্ডিয়ার লেখক একজন পড়ে দেখুন তার বই মুসলমানদের অধিপতের রকল কর, বাগদাদ ধ্বংসের কারণ ছিল হানাফি সাফি মাজহাবের গণ্ডগোল। হানাফি মাজহাবরা সাফি এলাকে হানাফিকে ডেকে নিয়েছে, বলল সাফিদেরকে হত্যা করো, এরা আমাদের বই বিস্তার করে মাঝহাবি বিষয় নিয়ে, হারাতি খার মুসলমানদের রক্তের কষ্ট ছিল সে হারাতি সাথে বুঝে না। একই দিনে 11 লক্ষ মুসলমানের রক্ত দিয়ে বাগদাদের শহরকে পাবন করে দিয়েছিল রক্তের খুন বইয়ে। এই গন্ডগোলে কি হয়েছিল? ক্ষতি হয় নাই। আর সেখানে যখন মুসলমান মরতেছে তখন মনে করছি যে ওরকম হয়, আপনি বিশ্বাস করবেন না, আজকে সৌদি আরবে যদি এখানে এই ধরনের অন্যায় হয় আমার দেশের লোকেরা বলবে ঠিক হয়েছে, কবর দেখেছিস কেন? সৌদিন আব্লাজের যুগে আমাদের ভারত মহাদেশ থেকে একটা ভিড় ছিল কিতাব, কবর আবার উঠাও, কেন কবর ভেঙেছ, তোমরা কাফের হয়ে গেছো, কবর তো করতে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, কুব্বা বানাতে হবে, মিনার বানাতে হবে কবরের উপর ইত্যাদি অনেক কিছু। তখন তিনি আলমগীর দেখে এটা খোদ্া ব্যবস্থা করেন, খোদ্া দিয়েছেন, সেগুলি আপনারা বাংলায় অনুবাদ হতে পারে, আপনারা করে দেখবেন, যেখানে রাসুল কবর ভাঙতে বলেছেন সেখানে কবর উঁচা করতে বলা হয়েছে আবার তাদের পক্ষ থেকে। এটাই কি শূন্য করতে পার? এটাই কিনতে পারে কি? আল্লাহ রাসুলের ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি বলে গেছেন যে খ্রিস্টানের আল্লাহ লানা কবি সাহবাদ বর্ষিত হোক যারা তাদের নবীদের কবরগুলিকে মসজিদ বানিয়ে নিয়েছে, এবাদতের স্থান বানিয়ে নিয়েছে। ওয়াসানা ইয়া বিভিন্ন রায়ত রয়েছে যেখানে সেটা একটা কি আপনার বছরে একটা ঈদের অনুষ্ঠান করতে ইত্যাদি ইত্যাদি করে নিয়েছে। বন্ধুগণ এরপর আপনাদের বলব চতুর্থদের ফায়দা, সেটা হল যে আপসের ভ্রাতৃত্ব সম্পর্ক গড়ে উঠবে, ঠিক কিনা? কারণ ও হল কাদেরিয়া, ও হল চিস্তিয়া, দুজনের মিল নাই। দুজনে যখন বলবো তারিকাতুল মুহাম্মাদিয়া, দুজনে যখন বলবো মুহাম্মাদিয়া, এক জায়গায় আসতে পারবো কিনা? হানাফি মাজহাবের মেয়ের সঙ্গে সাফি মাজহাবের ছেলে বিয়ে দেওয়া যাবে না, কাদেরিয়ার সঙ্গে উমুকের দেওয়া দেওয়া যাবে না, তাবলীগ জামাতের ছেলের সঙ্গে জামাত ইসলামের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, ইয়া করা যাবে না, উহা করা যাবে না। এটা কি ইখওয়ান? এটা ইসলাম? ইন্নামা মুমিনুনা ইখওয়া, মুমিনরা সকলেই ভাই ভাই, মুমিনরা সকলেই একটা, যেন আল্লাহর সম্পর্কে আল-মুমিনুল মুমিন কাজাতুল ওয়াহিদ, একটা শরীর, সারা পৃথিবীর মুসলমান চেচনিয়ার মুসলমানের যখন একটি গুলিবিদ্ধ হচ্ছে, যে সকলের প্রতিটি মুসলমানের শিরায় গুলিবিদ্ধ হচ্ছে, এটা অনুভব করতে হবে। কিন্তু আমাদের আর কোনো ভাব হয় না, কারণ এক একজন একা আমরা রয়েছি, বন্ধুত্ব আছে আর কি। আল্লাহ রাসূল বলছেন দেশটাকে অঙ্কন, একটা যদি অঙ্গে কি হয়, কাটা দিনে যদি কি হয়, দুঃখ পায়, শরীর সমস্ত শরীরে ব্যথা তো হয়, ঘুম বন্ধ হয়ে যায়, তার সারা জেগে থাকে, সমস্ত মুসলমান যেন একটা মুসলমান শরীর। আল্লাহ দিল্লির জামা মসজিদে আপনার এই কথা আরো বলেছি, ইসমাইল শহীদ খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করে পাশের কেরিয়ার রাজনীতিমূলের কেরিয়ার জানা যুদ্ধ করে তিনি যদি শহীদ হলেন দিল্লির জামা মসজিদে, হুজুররা আনন্দ ফুর্তি করে মিষ্টি বিতরণ করলেন, কারণ দেওবন্দি হুজুরদের ফতোয়া ছিল ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা চলবে না। আপনারা মাফ করবেন কারোর নাম উল্লেখ করলে, আমি অল্লাহ করে বলছি কাউকে ছোট করার জন্য না, বাস্তবিকা হয়েছিল সেটা বলছি। হারাকাই মাদ্রাসার আগুন জ্বালিয়ে দিয়ে বেদাতিরা উল্লাস করলো যে আমরা ওয়াহাবিদেরকে ধ্বংস করেছি, এই হচ্ছে মুসলমানদের। কারণ কি বলেন, কারণ উনি রেজবি উনি ওয়াহাবি, উনি অমুক উমুক তুমুক অমুক 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 অমুক, কারণ সবাই আপন আপন হুজুর ধরে বসে আছি, আপন আপন তরিকা ধরে বসে আছি, মুহাম্মাদের তরিকা ছেড়ে দিয়ে আল্লাহ বলছেন যে যদি তোমরা কি করো ওই বিভিন্ন দল হওয়া তাহলে অবস্থা কি পড়ে আমি বলতেছি, তাহলে আজকে ভাতৃত্ব আমাদের শেষ হয়ে গেছে। আল্লাহ তো বলছেন মাথা দিল মোমিনি অতারাহীন কেমাতালি গাছাদিল ওয়াহে, ভালোবাসা আন্তরিকতা মাত্র একটা শরীরের মতো, আপনার শরীরে মাথায় কেউ দাঁড়িয়ে পছন্দ করেন না, করেন না ঠিক না, পায়েদের পছন্দ করেন নাকি, কারণ পাত্র পাখির সঙ্গে চলে কি মূল্য আছে, পরিবর্তিত অসুবিধা কি, তাহলে আপনার মুসলমান ভাই ও যেন আপনার শরীরের একটা অঙ্গ। বন্ধুগণ আজকে শত দলে মদে বিচ্ছিন্ন হয়েছে একটাই কারণ, রাসূলের তরিকা ছেড়ে দিয়েছি, কি অজুহাত আমি পরে আবার আপনাদের বলবো। বন্ধুগণ এরপরে আছি আমরা, ফায়দা হল কেমনের দিন রাসূলের সুপারিশ হবে, রাসূলের সুপারিশ চান না কেমনের দিন, آتي محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته الذي وعدته الذي وعدته চান্তো কিয়ামতের দিন যদি রাসূলের ইত্তেবা করেন তাহলে রাসূলের সুপারিশ হবে, না হলে হবে না। যদি আপনি রাসূলের কোন হাদিস পান আর বলেন যে আমার মাঝে নাই, আমার ইমাম বলে না, আমার উদ্দেশ্যে এটা আমল হয় না, এটা আমি বুঝি না, এটা আমি জানি না, ও যেই অজুহাত খাওয়া করবেন আর আপনি আপনার মতো আমল করে যাবেন, কেমনের দিন সুপারিশ হবে না। এর সঙ্গে আর একটা হলো কি ফায়দা, এর হলো চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর ফায়দা, হাজ কাউসারের পানি খেতে পারে, চান না হাজ কাউসারের পানি, তাহলে রাসূলের অনুসরণ করতে হবে। কোন ব্যক্তির কোন ইমাম কোন আবুবকর উমার কেউরি কথা আমার রাসূলের কথার সামনে বিন্দু পরিমাণে কোনো মূল্য হতে পারে না। এক শ্রেণীর মানুষ বলে আমাদের সঙ্গে একটা হাতে সব জিজ্ঞেস করছেন দাড়ি কাটার ব্যাপারে কোন দলিল আছে কিনা, তাই বললাম যে আপনি কি রাসূলের ইত্তেবা করতে চান, বলে হ্যাঁ, তাহলে কোনো দলিল নাই, কেমন কথা, বলে হ্যাঁ, যদি আরো কাউকে ইত্তেবা করতে চান তাহলে দলিল আছে, ইমামদের দলিল আছে যে কাটা জায়েজ আছে, আবদুল্লাহ নমার সাহাবি উমরা এবং হাজ করার সময় কিছু কাটতেন, আব্দুল্লাহ উমারের উন্মত না রাসূলের উন্মত, কোন সাহাবি কোন কাজ কোন কথা রাসূলের কাজের সঙ্গে সরাসরি যদি বিরোধী হয় তাহলে কার কথা মানব, আব্দুল্লাহ উমার যতই কোন সাহাবি হন কোন চলবে না। এই জন্য বন্ধুগণ আমরা বোঝার চেষ্টা করি শূন্য কাকে বলে কি দেখতে বা করতে হয়, যখনই আপনি পেয়ে যাবেন কোনো উন্নতি বাদ চলবে না। এরপরে হলো ছয় নম্বরে রাসূলের মহাব্বত হবে, রাসূলের মহাব্বত আপনি পাবেন অর্থাৎ আপনাকে ভালোবাসতে পারবেন এবং এই পর্যায়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন, জান্নাত চাই না, আল্লাহ রাসূল বলছেন মা আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতের মহাব্বত করল। রফলে ব্যাং করতে হবে পঞ্চাশ জন সাহাবি থেকে সাবি, এর মধ্যে আসারায় মুবাশ্বেরা সাবি আবকার উসমান আলী আব্দুল আব্দুর রব আব্দুল রহমান আব্দুর রব সাহিন আবি অক্কা জাইদিন সাহিদ, এই ধরনের এটা মানা যাবে না, কারণ আমার হানাফি মাঝাবের কারো রয়েছে, আপনি আমি কোনো মাঝাবকে দায়িত্ব করা বলতে না, কিন্তু আমার যেটা যুক্তি আমার হানাফি মাঝাবে রয়েছে রফলে ব্যাং করলে আমার সাথে হয়ে যাবে। পঞ্চাশ জনের সাহাবির হাদিসকে আব্দুল্লাহ মাসুদ থেকে একটা বর্ণনা আছে, তিনি বলছেন যে আল্লাহ রসুলকে আমি তাকবীরে তাহরীমা ছাড়া আপিল করতে দেখিনি, একজন সাহাবি নাও লিখতে পারে, একজন সাহাবি নাও লিখতে পারে, নামাজের অবস্থায় হাত উঠেছেন কিনা বাকি বলি, তখন যখন তাকবীর তাহরীমা করেছেন সেটাই দেখেছেন, বাকি দেখে থেকেছেন নাকি নামাজ হাত উঠাবেন কিনা, উনি এখানে আর যারা দেখেছেন তারা পঞ্চাশ জন তাহাবি এর চাইতে শক্তিশালী কোনো আদেশ হতেই পারে না। নাসিক মাসুক লাগাই দিয়ে একটা দাম হবে আমি চলবে না। আব্দুল্লাহ মাসুদ একজনের আদেশে পঞ্চাশ জনের হাদিস মাসুক গ্রহণ হয়ে গেছে। কেমন জানলেন যে আগে এটা পড়ে এটাও তো পড়ে হতে পারে। মহাদেশিনরা সকলেই একমত রফলে দায়ন করতে হবে। ভগবান আহমেদ সাহেব বলছেন প্রত্যেকটা রফলে দায়নে দশটা করে নিতে রয়েছে কারণ এটা সুন্দর সুন্দর আমল করলে কি রয়েছে পায়ে পা লাগাতে হবে যখন পায়ে পা মিলাতে হবে কানে কান মিলাতে হবে এই হাদিস যখন টিকায় লিখলে তবে আমাদের হানাফি মাঝাব এটা করা প্রয়োজন নেই কারণ এটা অসম্ভব কাজ। রাসুল অসম্ভব কাজে অনুষ করতেন করতেন আল্লাহ রাসুল বলছেন হারা রাসুল পুরা কামায় সুকুল মারা এটা ফেরেশতারা যেভাবে কাতার বন্দী হয় তোমরা সেভাবে কাতার বন্দী হতে চাও না কাল কাইফা ইয়া রাসূল আল্লাহ কিভাবে ফেরেশতারা কাতার বন্দী হয় না মাঝে বাইরে হতে বললেন তারা একে একে লাইন সোজা করে কেউ আগে পিছিয়ে হয় না অর্থে তারা সৌরা বিশ্ব দুনিয়া নু মাসুস করে দেখেন মাসুসের অর্থ কি তারাস্যের অর্থ কি রুস্যের অর্থ কি আলোচনা করতে রস্য সবুজ রকম রুস বলা হয় প্রাচীর শীষের হালা প্রাচীর শয়তানের জন্য তোমরা ফাঁক রাখবে না দুই জায়গার মধ্যে শয়তান যাতায়াত করবে আল্লাহ রসুল অসম্ভব জিনের জিনিস ব্যবহার করতে এই জোহার বন্ধুগণ এই জন্য আপনাদেরকে আজকে আমার কারণ সুন্নতের খেলাফ কোন কাজ হবে এই জন্য আমার রাগ হয়ে যাচ্ছে কোনো ব্যক্তির উপর আমার রাগ দিত না আপনার ভুল বুঝবেন না আমি কাজের উপর রাগ করতেছি কারণ সুন্নতের সামনে মুখোমুখি আপনি আপনার মাঝারের কথা আপনার ইমামের কথা নিয়ে আসবে এটা চলতে পারে না বন্ধুগণ। এরপরে যেটা ফায়দা হলো তাহলে রসুল বলছেন মানা হাত বা সুন্নতি বা কাদা হাত বানি আমি রসুলকে ভালোবাসি কি রে ভালোবাসি রাসুলের সুন্নতকে ভালোবাসলে আপনি রসুলকে ভালোবাসলে আল্লাহ রসুল বলছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো আমার তরিকায় মোহাম্মদের কাছে ভালোবাসলো সেই শরীর আমাকে ভালোবাসলো ওমান আব্বানি খান আমি জান না আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জানার থাকবে মানে সুহান রাসুলের সুন্নতের সামনে কোনো যুক্তি চলবে না। এরপর আসি যে এর মাধ্যমে আপনার রাসুলের এতেবার মাধ্যমে আল্লাহর মহব্বত পাবেন আল্লাহর মহব্বত না হলে কোনো কাজ হবে আল্লাহ বলছেন ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি হে আমার উম্মতে মুহাম্মদ জেনে রাখো যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি নবীর তোমরা কি করো এটা আঁক করো অনুসরণ করো আমার সুন্নতের পাবন্দি করো ইয়াহদিবুকুম আল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে ওই কাফের গুণগুলো তোমাদের পাপগুলিকে ক্ষমা করবে ইত্যাদি ইত্যাদি। তাহলে আট নম্বরে হল যে রাসুলের আল্লাহর রাসুলের এতে বাড়তে এতে এতে মাধ্যমে কি আল্লাহরও ভালোবাসা পাবে আল্লাহ রাসুল বলছেন মানে আকারি ফাঁকা রাখা আল্লাহ যে আমার এটা আঁক করলো অনুসরণ করলো সে আল্লাহ এটা আঁক করলো আমার আসারি ফাঁকা রাখা আল্লাহ যে আমার অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো না। আল্লাহ রাসুল বললেন আবু হুরায়রা থেকে বর্ণিত বুখারী মুসলিম হাদিস কুল্লি উম্মতি ইয়াদখুলুনা আল-জান্নাহ প্রতিটি উম্মতি জান্নাতে যাবে ইল্লা মান আবা যে আবা যার আব আছে সে আবা না। আল্লাহ রাসুল বললেন যে প্রতিটি উম্মত আমার দাখিল হবে জান্নাতে একটা ব্যক্তি যে আবা কিলো মানে আবা ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ রাসূল বলেন মান আতানি ফাকাদ দাখাল আল জান্নাহ যে আমার তাআত করলো আমার সুন্নতের পালন করলো কোন অজুহাত খাওয়া করলো না সেই যাবে জান্নাতে ও মান আসানি ফাকাদ আবা যে আমার নাফরমানি করলো আমার হাদিস পড়ার পর গ্রহণ করলো না সে আমার কি করলো সে অস্বীকার করলো সেই যাবে জান্নাতে। আল্লাহ এরপর আপনাদের আলোচনা করব যে যদি এতে বা সুন্নাত না করি কি ক্ষতি প্রথম ক্ষতি হচ্ছে কি পথভ্রষ্টতা সে সঠিক পথ পাবে না ওইখানে কিছু লোক হেদায়ত পাবে সঠিক পথ পাবে এখানে হবে পাবে না। আল্লাহ বলছেন মা খায়ালি মুমিনিন ওয়ালা মুমিনা ইযা ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসি আল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাত মুবিনা। আল্লাহ রাসূল যখন কোনো অর্ডার দিয়ে দেন কোনো মুমিন মুমিনার জন্য কোনো আর কথা চলবে না সেটাই মানতে হবে। যদি না মানে ওয়া ইয়াসি আল্লাহু ওয়া রাসূলুহু যদি আল্লাহ রাসূলের নাফরমানি করেন না দাড়ি মনে রাখলে বমুকটা করলে এটা হিকমত এটা অমুক কত হিকমত খোঁজ করি আমরা সাহাবায়ে কিরাম হিকমত খোঁজ করতেন না কোনো হিকমত খোঁজ করতেন না আসলে অর্ডারটাই করতে হবে বন্ধুগণ। এই পর্যায়ে বলবো আল্লাহ বলছেন যে আল্লাহ আল্লাহ রাসূলের নাফরমানি করবে দল্লা দলা আলাম মুবিনা সেই স্পষ্ট পথভ্রষ্ট হয়ে যাবে সেই সঠিক পথ পাবে না। দুই নম্বরে ক্ষতি হলো ইখতিলাফ মতানৈক্য বিভিন্ন দলের বিভক্ত ফেরকাবন্দি হয়েছে না আজকে ফেরকাবন্দি হয় নাই রাসুল বলেছে কবর ভাঙো হ্যাঁ আবুল আসাদ আল হাইরাজি হাদিস মুসলিম শরীফে বলেন তাহলে বাড়ি বলছেন আলা আতুকা আলামা বা আতানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল হাইয়াত আসাদি আমি তোমাকে ওই কাজে পাঠাবো না যেই কাজে রাসূল আমাকে পাঠিয়েছে খবর কি যদি তিন সাল মানে কোনো মূর্তি পাও ভেঙে চুর মার করে নিয়ে ইল্লা কমাস্তা আর খবর যদি উঁচা খবর পাও ভেঙে সমান করে নিয়ে এখন আব্দুল কাদের জিলানির কবর ভেঙে সমান করা যাবে না কারণ তিনি অলি সম্রাট ঠিক কিনা ঠিক কিনা তাই হয়েছে না আজকে রাসূলের আদেশ কবরের উপরে কিছু বাড়াবে না কবরে বাতি জ্বালাবে না কবরে চেরাগ জ্বালাবে না কবর আগর বাতি দিবে না কবর পাকা করবে না সবগুলি করি এই পক্ষে দলিল কি পড়ে না আলোচনা আছে কেন করে মানুষ আপনাদের বলছিলাম না যে কি কি অজুহাত খারাপ করি আমরা আসলে নামার কারণে গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা ভালো করে জানবেন এটা ভুলে যান অসুবিধা নেই তাহলে দুই নম্বর হল পরে পরে বিভক্ত আল্লাহ রাসূল বলছেন ওয়াত্তাহাজা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি তোমরা আমার এই সঠিক পথ বুখারী মুসলিমের হাদিস আল্লাহ রাসূল একদিন কি করলেন খাত্তা খাত্তা একটা দাঁত টানলেন অখাত্তা ফুটু টান আমি অখাত্তা ফুটু আমি সীমা দিই দাঁড়ে কিছু টানতেন দাঁত টানলেন কিছু দাঁড়ে সঠিক সোটাইন একটা পথ দিলেন রাস্তার দাঁত করলেন আর দাঁড়ে বামে কিছু দিয়ে বললেন এখানে হাত রেখে বললেন কোনটাই ওই সোজা পথের বলে আন্না হাদা সিরাতি মুস্তাকিমা এটাই আমার সঠিক পথ এটা অনুসরণ করো বিভিন্ন আশেপাশের দাঁড়ে পথ অনুসরণ করবে না করলে পাতা পাড়া তোমরা কি হবে দলে দলে বিভক্ত হয়ে যাবে তাহলে সুন্নতের ইত্তেবা না করলে কি হবে এর খারাপ দিকটা কি বিভিন্ন দল হবে মুরজিয়া কাদেরিয়া জাহামিয়া মুতাজিলা খারিজিয়া নসাইরিয়া জাহেলিয়া আশারিয়া শিয়া খারিজি এই হদ নাই সারা যদি পড়তে থাকি শেষ হবে আল্লাহ শুধু বলছেন যে বাহাত্তরটা দল আমার উম্মত তেহাত্তর দল হবে ইহুদিরা একাত্তর দল হয়েছিল আর খ্রিস্টানরা বাহাত্তর আমার হবে একাত্তর তেহাত্তর কুল্লা তিন নারী নওয়াহিদ একটা যাবে জান্নাত সবগুলি যাবে জান্নাত আল্লাহ রাসূল কিনা জিজ্ঞেস করো মান হু ইয়া রাসূল তারা কারা আল্লাহ রাসূল বললেন না উমুক জামাত উমুক দল উমুক কাউরে নাম বললেন না কি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি মা আনা আলাইহি ইয়াউম আসহাবি আজকের দিনে কোন জায়গা আছে ইসলাম আনা আলাইহি আমি বলবার সাহাবি আজকে যেই উপরে আছে তখন কি কোরআন আর হাদিস সাহাবি কি ছিল সাহাবি মাদাব ছিল মালিকি হাম্বলি জাইদিয়া নুসাইদিয়া কাদিরিয়া তাহলে হ্যাঁ মাজার কতক মানা গেলেন পরে আসি আপনারা ব্যস্ত হবেন না আমি আপনাদের উত্তর দিয়ে যে প্রশ্ন আপনাদের অন্তরে এখন জানতেছে ইনশাআল্লাহ আমাকে সময় দেন তার উপর দুপুর মনে রাখতে হবে যে দলে দলে বিভক্ত হয়েছে আজকে কোরআন ও হাদিসকে আমার সবকিছুর মূলে রাখার কারণ বিভিন্ন যখন আমি আমারটা নিয়ে বসে আছি আমি আমার তরিকা আমার আমার হুজুর আমি আমার মাজাব আমার আমার মত নিয়ে বসে আছি এরপরে যেটা হলো যে এর আগে যেটা আপনাদের বললাম যে সত্যিকারে যদি কোরআন সুন্নাহ দেখতে বা না করতে পারে তাহলে এই আল্লাহ রাসূল বললেন কুল্লু উম্মতি রাসূল জান্নাহ ইল্লা মান আবা যে আমার সুন্নাহ দেখতে বা করবে না মানবে না অজুহাত খাওয়া করবে সেই হবে আবা সেই হবে জাহান্নাম সে আমার নাফরমানি তাহলে তার স্থান কোথায় হবে বুঝতে পারছেন আপনারা চার নম্বর হলো কিয়ামতের দিন রাসূলের সুপারিশ পাবে না মুখে বলবে না মহব্বত করি হ্যাঁ আপনাদের এর আগে আমি বলছিলাম এক প্রেমিকা এক প্রেমিকাকে বলে আমি তোকে খুব ভালোবাসি সে খেতে ভালোবাসে টক দৈনিক নিয়ে যায় মিষ্টি এর এই ভালোবাসার পরিচয় বলছেন রাসূলকে ভালোবাসি খুব লাফায় লাফায় ঝাঁপায় গুরুত্ব করেন কিন্তু সুন্নতের পাবন্দি থেকে অনেক অনেক দূরে আর এই নাকি রসুলের সবচেয়ে ভালোবাসা পা বুঝতে পেরেছেন আপনারা তাহলে রাসূলকে ভালোবাসা আর রাসূলের সুপারিশের যেমন অনুসরণ করবেন হাউজ কাউসার পাই যদি খেতে চান কারণ আল্লাহ রসুল যখন বলবে আনা আর কোন ময় আর কোন আমি তাদেরকে চিনব তারা আমার কাছে চিনবে হাউজ কাউসার আল্লাহ রসুল নিজে পানি খাওয়াবেন ঠিক না এর আগে সুন্নত বেদাতের আলোচনা আপনাদের করেছিলাম নাই সুন্নত বেদাত খোরা হবে তো আল্লাহ রাসূল বলবে সাহাবীদেরকে ক্রেস্তাদেরকে ছেড়ে দাও আসো নূর চমকিবে আপনার উজুর জায়গাগুলি ছেড়ে দাও আমার উপর পানি খাও ক্রেস্তারা বলবেন আপনি জানেন না আপনি মরে যাওয়ার পরে তারা কি করেছে তারা নতুন নতুন বেলা চালু করেছে ভণ্ডামি করেছে হারাম পথে ইনকাম করেছে নতুন নতুন শরিয়াত চালু করেছে তরিকার মারে তাদের কত দল তৈরি করেছে কত তরিকার কত বান্দিয়া কত নাসিয়া তৈরি করেছে আল্লাহ বলবেন সোকান সোকান লেমান গাইয়ারা বাদ দেহ ভাড়াই দাও তাদেরকে এখান থেকে যারা আমার পরে আমার দিনকে কি করেছে পরিবর্তন করেছে বন্ধুগণ এই জন্যে কেয়ামতের দিন সুপারিশ থেকে মারণ হবে হালকা শরীর পানি খাওয়াতে মারণ হবে ছয় নম্বর হলো জাফুল উম্মাল মুসলিমা, দুর্বলতা, মুসলমানদের আজকে শক্তি আছে, শক্তি নাই। আল্লাহ বলছেন ওরা তারা যাও ঝগড়া করো না, ফাতাফসালুনি হুকুম তাফসালু ওয়াতাধাবালি হুকুম, তোমরা ঝগড়া করো না। ঝগড়া করলে একটা ফুটবল যখন পাম্প ফুট থাকে হাওয়া, যেখানেই ভাবে ছেড়ে যাবে ঠিক না, হাওয়া ছেড়ে দিয়ে যদি মারেন ম্যারাডোনার কলমটা খেলবে, ওই বল খেলতে পারবে, ওই বল চলবে? তো যেই দিনের মধ্যে একতলা ওটা পাম্প ছাড়া ফুটবল ওইটা চলবে না, তোমাদের শক্তি ক্ষীণ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, তোমাদেরকে সবাই মারবে। চেসনিয়ায় মেরেছে, তোমাদের বসনিয়ায় মারলো, হার্জেরিনায় মারলো, আলবানিয়ায় মারলো, চেসনিয়া শুরু করেছে, আপনার বাংলাদেশে জানার কোনো ইয়ে আছে নাকি? কাশ্মীরে মেরেছে, লেবাননে মারছে, ফিলিস্তিনে মারছে, বাংলাদেশে মারবে না কোনো নিশ্চয়তা আছে? আছে, সুদানে চলতেছে, চলছে ফিলিপাইনে, চলছে সারা পৃথিবীতে মুসলমান, কেন তাদের কোনো আজকে ইউনিটি নেই? তারা আপোষের মধ্যে ঝগড়া ফসলে বিপদ রয়েছে, একদল একদলকে মারে না, একদল একদলের কোনো চলবে না। সৌদি আরবের চাঁদ যদি দেখা হয়, বাংলাদেশে যদি দেখা হয়, এই চালু রোজা এবং হাত বন্ধ কিছু করা যায় হতো, বাংলাদেশের হুজুর আমি 100% কনফার্ম করা যায় হতো না, কারণ অভাবি এই সরকার, অভাবী সরকার কাজে হবে চাঁদ দেখা চলবে না। আমরা হারাবি, আমরা হারাবি প্রথম ইমামের সাথে, আর এরা বহু পরে ইমাম মাহমুদ আহমদ 1100 বছর এই কি বলে পরে মাহমুদুল আব্দুল ওয়াহাব একদম বহু 1300 হিজরির লোক, চলবে না। ইমামের ফখর, ইমামের ফখর হবে না, সুন্নতের আমলের ফখর হবে, ফখর হবে সুন্নতের আমল। বন্ধুগণ, এরপরে বলবো আপনাদের যে এই সুন্নতের ইত্তেবা করলে আপনাকে ফেতনা আল্লাহ পরীক্ষায় ফেলবে, আপনাকে আগাম দিবে, কষ্ট দিবে। আল্লাহ বলছেন, যারা তোমার আদেশ মেনে চলবে না, নবী বলে দাও তাদের ফেতনা, তাদেরকে পাকড়াও করবে। ফেতনা বলতে ঝগড়া মাচার শক্তি নয়, যদি মার খাচ্ছে এটা ফেতনা না, ফেতনা কিনা বন্ধুগণ? এই পর্যায়ে তারপর আল্লাহ বলছেন আউসি বাবু আজাবিন আলী, সত্য আজাব তাদের কাছে আসবে। চেষ্টার আজাব না, বসনিয়ার আজাব না, ফিস্তিনের আজাব না, মুসলমানদের প্রথম কেবলা আজকে ইহুদিদের হাতে এটা আজাব নয়, আর কি আজাব চান? আর কি সুন্নতের ইত্তেবা না গিয়ে বাস্তবের মধ্যে। এরপরে বলবো যেটা হলো সবচেয়ে জঘন্য, যেটা হলো সুন্নতের ইত্তেবা না করতে গিয়ে জাল হাদিস বানিয়ে জাহান্নাম স্থান তৈরি করে। কি করছে? যখন নতুন নতুন তৈরি করেছে নিজের মাঝহাবকে ঠিক রাখার জন্য, নিজের মতকে ঠিক রাখার জন্য, নিজের তরিকার পক্ষে কথা ঠিক রাখার জন্য, তখন হাদিস নাই, তখন জাল হাদিস তৈরি করেছে। আল্লাহ বলেছেন, যে জাল হাদিস বানালো সে তার স্থান জাহান্নামে রয়েছে। হাদিস বলা আছে কি জানেন, মারা আল মুসলিমুনা হাসানান ফাওয়াল হাসান, মুসলমানরা যেটা ভালো মনে করবে সেটাই ভালো। তো যারা কবর বানা ভালো মনে করেছে, যারা মুসলমান না, কাজে ভালো। এটা একটা জাল হাদিস বানায় একটা মৌলিক কি বেনে নিয়েছে, একটা উসুল বানিয়েছে। ইখতিলাফ উম্মতি রহমত, আমার উম্মতের ইখতিলাফ রহমত, জাল হাদিস ওইটাকে বানিয়ে নিয়েছে। আমি আসতেছি এরপরে। তো বন্ধুগণ, এই জন্য বলবো নিজেদের ফাসের আকীদা বাতিল তরিকাকে সাব্যস্ত করার জন্য জঘন্যতম পথ অবলম্বন করেছে, জাল হাদিস বানিয়েছে সপক্ষে। এরপরে আসেন আপনারা, কি কারণে আমরা সুন্নতের ইত্তেবা করতে পারি না, কি কি অজুহাত আমরা দেখতে থাকি? প্রথম অজুহাতই হচ্ছে আমরা হাদিস পড়ি ইখতিলাফ উম্মতি রহমা, রাসূল বলেছেন উম্মতের ইখতিলাফটাই কি রহমা। আল্লাহ আল্লাহ রাসূল বলছেন তোমরা ইত্তেফাক হও, ইত্তেহাদ হও। আল্লাহ সোহাব রাসূল হামলা জমিয়া, আল্লাহ আল্লাহ রাসূল আলাইকুম বিল জামা, আর আমরা এই হাদিস দিয়ে বলতেছি সম্পূর্ণ কোন হাসির বিরোধী না, এটা একটা জাল হাদিস, যার কোনো অস্তিত্ব নেই। এই হাদিসকে সামনে রেখে আমরা বলি মাঝহাব মানা কি বাহুক মানা বা আপন আপন, যেটা একটা হচ্ছে অসুবিধা নেই। তাহলে প্রথম যেটা সংশয় অজুহাত যে কি, একটা জাল হাদিস। বিগত করে আসুন আর একটা অত্যন্ত দুর্বল মুনকার হাদিস, আসহাবিকার নুজুম বেআইনি ইত্তেদাই, তুমি আমার সাহাবিরা নক্ষত্রর তুলনা, নক্ষত্রর নেই, যাকে ধরবা সেটাই হেদায়ত পড়। পরশুদিন বাংলাদেশের যত ভালো মাস্টার থেকে লেখাপড়া করে, কোরআন হেফজ করে, দেওবন্দ থেকে 4 বছর লেখাপড়া করে এসে আমার সামনে হাদিসটা পাঠ করলো। এটি একটি অত্যন্ত মনকার দুর্বল, এটাই যদি হয় সাহাবীদের আমল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মৃত্যুর আগ পর্যন্ত মুতাজায়েজ করতেন। মৃত্যুর আগের মুহূর্তে তিনি বিভিন্ন জায়গায় লোক পাঠিয়ে নাম এটা তোবা করলাম। তো যতদিন তিনি মুতাজায়েজ করেছিলেন ততদিন কেউ করলে তার হেদায়েতের উপর থাকতেন নাকি, যেখানে আল্লাহ রাসূল স্বয়ং নিজে নিষেধ করে দিয়েছেন মোটা মানে কন্ট্রাক্ট দিয়ে আর কি, এক সপ্তাহের জন্য তোর বিয়ে করলো এত টাকা দিল কোনো মহিলাকে, যেটা শিয়াদের মধ্যে জায়গা রয়েছে, বুঝতে পেরেছেন আপনারা? এইভাবে সাহাবাদের যদি কথা, কারণ ইখতিলাফ থাকতে পারে, মতে কম বেশ থাকতে পারে। এখন এই একটা যেই ফারিস্তি আমরা খাল করি, আরে আছে তো মুখের রয়েন আছে সই জয় হতে কোনো খবরই নেই। এরপরে যেটা আমাদের যুক্তি হল সেটা হল কি, জাল্লাহ তো বলছে আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ এতাত করো, রাসূল এতাত করো, ওরা আমাদের আমার যারা মানে ওরা আমাদের এতাত করো, ওরা আমাদেরও এতাত করো। কোন দুগুণ এর আগের উত্তর দিয়ে দিয়েছি, আল্লাহ বলছেন মতভেদ দেখা গেলে কোরআন হাদিসে ফিরে যাও, আলেমদের দিকে ফিরে যেও না। তাহলে এই তো দলিল হয়ে চলবে, চলবে না বলে আমার বুঝুটা বলছে চলবে, কারণ আল্লাহ তাই এতাত করতে বলছে অজব। তারপরে আমরা অজুহাত খাড়ো করি কি, তাকলিদ করা তো অজব, মাজার মানা ফরজ কিনা, নাজার মাজার মানা ফরজ না। এই জন্য আপনাদের আগে উত্তর দিয়ে গেছিলাম আমি যে সাড়ে চারশো বছর, সাড়ে চারশো হিজড়িতে গিয়ে মাঝাব তৈরি হয়েছে ইমাম আবানিকার নামে রাহেমাহুল্লাহ, ইমাম মালিক রাহেমাহুল্লাহর নামে, ইমাম শাফি রাহেমাহুল্লাহর নামে, ইমাম আহমদুল হাম্বালের নামে। শেষ ইমাম আহমদুল হাম্বাল তিনি দুইশো একচল্লিশ হিজড়িতে ইন্তেকাল করেছে, দুইশো একচল্লিশ থেকে সাড়ে চারশো কত হয় না, না দুইশো মানে আড়াইশো, তাহলে সাড়ে চারশো, আড়াইশো থেকে সাড়ে চারশো কয়শো হয় দেড়শো হিজড়ি পরে। কোন ইমাম কি বলেছিলেন নাকি যে আসো মাঝাব তৈরি করে আমাকে মানো, আদ সাড়ে চারশো বছর আগের মুসলমানরা তাহলে কোথায় গিয়েছে, মাঝাব না পারলে পারলে বেসতেই পাবে না, লামাঝাবিরা মাঝাবি যাবে, এতে যাবে না, জান্নাত যাবে না, এমন করতে আছে। তাহলে তার আগে ইমাম আহমদের কোন মাঝাব ছিল, ইমাম শাফির কোন মাঝাব ছিল, ইমাম আহমদ হামাদ মালিকের কোন মাঝাব ছিল, এরা সাহাল হাজ বাবা মাঝাবি রাসুলের সুন্নত ছিল তার মাঝাব, ঠিক না, তারা মাঝাব ছিল মাঝাব মাহমুদ মালিক, ঠিক না, ওইটাই হল মাহমুদ। আমাকে একদিন এক টেলিফোনে আমাকে একদিন জিজ্ঞেস করলো আপনি কোন মাঝাব নাই, আমি বললাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজহাব নাই, বলে বুঝলাম না। আমি বললাম আমি কোন সাফি মালিকি হাম্বালি কোন মাঝাব নাই না, বরং ইমামদের যে মাঝাব ছিল সেই মাঝাব নাই, বলে বুঝলাম না। আমি বললাম যে ইমামদের সময় কোনো মাঝাব ছিল না, তখন ওই মাঝাবটা মানে স্পষ্ট আপনাদের কাছে তাহলে যে তাকলিদ করা যে ওয়াজিব করিনি আমরা, মাঝাব মানতেই হবে, ইমাম মানতেই হবে, মাঝাব ধরতেই হবে। সাড়ে চারশো হিজড়ি পরে কি রাসুল আবার জিন্দা হয়ে জিবরের মাধ্যমে আইনটা জারি করে গিয়েছিলেন নাকি, চার মাঝাবের হুজুরদেরকে ডেকে দিয়ে চার মাঝাব ফরজ করে দিয়ে গেলাম? বোঝার চেষ্টা করেন বন্ধ করুন কোথায় আমরা গিয়েছি আজকে। হ্যাঁ, একজন মূর্খ মানুষের জন্য কোন মাঝাব বা কোন ব্যক্তি তাকলিদ করা যায় না, যাই বলতে আলেমের তাকলিদ, সেই আলেম যদি মোকাল্লেদ হয়, সে আলেমও যদি মোকাল্লেদ হয় তাহলে তার তাকলিদ করা চলবে না, তার কথা মানা যাবে না। একজন আলেম সে মাঝাবের মোকাল্লেদ করে, তার কথা মানা যাবে না। যে কোরআন একজন আলেম যে ইস্তেহাদ করতে পারে, সে আলেমের মোকাল্লেদ মোকাল্লেদের তাকলিদ করতে পারবে না। আমি আম কিছু জানি না, আমার হুজুর সাহেবও কিছু জানে না, তিনি যা মাঝাব যা শুনেছেন তাই তার তাকলিদ করা হারাম। কোন আলেম যদি তাহলে জায়েজ রয়েছে, কিন্তু ওই মুহূর্তে আপনাকে একটাই মাঝাবেই মানতে হবে এমন কথাও আপনি জাতি পাবেন যখন তখন জিজ্ঞেস করবেন, যেভাবে আজ করেন প্রতিবে আপনি মানতে পারবেন। তাকলিদ এবং ইত্তেবার মধ্যে পার্থক্য হচ্ছে, তাকলিদ হচ্ছে কাবুল কাউলিল গায়ের বিদুনি দলিল, দলিল ছাড়া কাউলি কথাটি গ্রহণ করাকে বলা হয় তাকলিদ, আর ইত্তেবা বলা হয় কাবুল কাউলিল গায়ের বিল আদিল, দলিল সহকারে যখন আপনি কাউলি কথা মানবেন সেটাই বলতে পারবেন। এখন এই জন্যে যারা সাধারণ মানুষ তাদের জন্য তাকলিদ করা জায়েজ রয়েছে, তবে আলিম যে নিজে ইস্তেহাদ করতে পারে, যে কোনো হাদিস বুঝতে পারে, সেও বলে না আমার হুজুরা যা করছে তাই, সেই ব্যক্তির তাকলিদ করা চলবে না। এরপরে আসুন বন্ধুগণ, এরপরে যদি আমরা ই করি যুক্তি খাওয়া করি, সেটা হলো এই সবচেয়ে বড় মুশকিল দেখেন আপনারা, ইস্তেহাদ করা বন্ধ, ইস্তেহাদের বাপ বন্ধ হয়ে গেছে, ভালো করে বুঝেন এই কথাটা। সুন্নতে কোরআন হাদিসকে রিসার্চ করা চলবে না, ইমামদের থেকেই বন্ধ, পরবর্তী চলবে না, ভালো কথা। সুন্নতকে কোরআন হাদিস নিয়ে রিসার্চ করা চলবে না, কিন্তু বিদআতের বিষয় নিয়ে তার ইস্তেহাদ হচ্ছে না। রাসূল নবী তুমি কতটা দলিল নেবেন, এটা ইসলাম না?
কবর বানা চলবে এর পক্ষে কত বানোয়াটি?
এটা ইসলাম না?
বিয়াম করা চলবে, বিলাম করা চলবে এর পক্ষে কত বানাবানি হাদিস?
এগুলি ইসলাম না?
কোরআন হাদিসকে রিসার্চ করা চলবে না? বাপ এর বন্ধ হয়ে গিয়েছে। আর বেদাতকে নিয়ে ইসতিহাদ করা জায়েজ রয়েছে, এর চেয়ে যখন না কি করবে? বুঝার চেষ্টা করেন কথাটা আপনারা? কোরআন হাদিস নিয়ে চলবে না রিসার্চ, তা কিন্তু বেদাত নিয়ে বড় রিসার্চ চলছে। এজন্য রাহমানিয়া পাইগাম আমার এক ভাই সেদিন আমাকে দেখালেন অষ্টশীতম দলিল, রাসুল যে নূরের তৈরি অষ্টশীতম দলিল, আরো কত যে তার দলিল আছে, এটা মানে আরো চলবে, দেখা তো চলবে। এটা ইস্তেহাদ না যে এটা নূর তৈরি হলো, এটা দিয়ে নূর সাবেত হলো? এগুলো ইস্তেহাদ না বন্ধু? তাহলে সুন্নাত কোরআন হাদিসের ইস্তেহাদ বন্ধ হয়ে গেছে, কিন্তু বেদাতের আপন আপন তরিকার জন্য, আপন আপন নকশার জন্য, আপন আপন বাতেল আকিদার জন্য, আপন আপন মাঝহাবের জন্য, আপন আপন পথের জন্য ইস্তেহাদ করা জায়েজ রয়েছে। এটা কি ভেবে বুঝবেন আপনারা? ভালো করে বুঝেন এই কথা। এরপরে বন্ধুগণ বলবো একটা কথা, যে আমরা একটা উজভাত খালো করি, যদি এটা বলি তাহলে ইমামকে ছোট করা হবে, তাহলে ইমাম ভুল করেছেন। আরে আবুবকর যদি ভুল করতে পারে, উমারের যদি ভুল হয়ে থাকে, উসমানের যদি ভুল হয়, আলীর যদি ভুল হয়, তো ইমামের ভুল হওয়াটা কি অস্বাভাবিক? ইমামরা কি মাসুম? নবী এবং রসুল ছাড়া কেউ মাসুম না। এই জন্য আমাকে অনেক সময় বিভিন্ন দলের বিভিন্ন তরিকার হুজুরদের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেন, বলি ভাই সবাই কেউ ভুলে উঠত না, যেটা হাত গ্রহণ করব, হাত যেটা গ্রহণ করব, আর যেটা ভুল সেটা বাদ। এই জন্য বন্ধুগণ যখন আমরা আপন আপন স্থানে আমরা অবস্থান করছি, তখন হক গ্রহণ করতে পারি না। বরং মুসলমানদের কি হবে? নবী রুমাল হক হাই সময় হবে, যেখানে হক সেখানে আমরা থাকবো, ঠিক কিনা? সে যাই বলুক, ছোট বলুক আর বড় বলুক, বাংলাদেশে বলুক আর সোজাই বলুক, ওহাবি বললো না, সাফি বললো না, মালিকি বললো না, কে বললো? আমি বলছি না যে আপনি হারাফি ছেড়ে মালিয়ে হয়ে যান, সাফি হয়ে যান, হারাফি আছেন আলহামদুলিল্লাহ। হারাফি মাঝাব কি? কোরআন হাদিস মানে, ঠিক না? যেখানে কোরআন হাদিস বলুন সেটাই, সাফি সাফি, তুমি নাম যা আছে আপনার তাই থাক, কিন্তু আপনার তরিকা কি হবে? তরিকা ইমাম মানে, এটাই তরিকা ছিল ইমামদের, সালমান সালিহিনের, এর মধ্যে আমি পাবে। তাহলে যদি বলি যে ইমাম কথা ছেড়ে দিলে ইমামকে ছোট করা হলো, তাহলে আবু ইউসুফ কি ইমামকে ঘৃণা করেছেন? ইমাম মোহাম্মদ শাহরাম জাইদাই ইবনে আবিদি কক্ষরই না, বরং হককে গ্রহণ করার মাধ্যমে ইমামকে ইমাম ভুল করেছেন। আমি সেটা করা হয়েছে আমাকে করতে দিলাম, ইমামের ভুলটা ভেঙে দিয়ে মানুষকে হেদায়তের পথ দিলাম না, ইমামকে আমি সহযোগিতা করলাম না, না এটার ওই ভুলটাই দিলে নিজেও পথভ্রষ্ট হলাম, মানুষকে পথভ্রষ্ট করলাম। ইমাম তো মোস্তাহেদ ছিল, এই জন্য ভুল করলেও একটা কি পাবে? আর আমি মোকাল্লাদ হয়ে মানুষকে ওইভাবে করতে দিলাম, আমি পথভ্রষ্ট হলাম, মানুষকে পথভ্রষ্ট করলাম, দুই ধরনের গুণাগার হলাম। কারণ মোকাল্লাদ যখন করতে দেবে তখন সে, কিন্তু মোস্তাহেদ যখন করতে দিয়ে ভুল করলেও তার নেকি আছে, কারণ সে ইস্তেহার করেছে। বন্ধুগণ এরপরে যদি আমরা যুক্তি খাড়ো করি, যে এই পর্যায়ে বলবো যে আপনি ইমামের কথাই মানলেন বা আপনার হুজুরের কথাই মানলেন, মেনে আপনি রাসুলের কথা বাদ দিলেন, কারণ আপনার ইমামকে ছোট করা হয়, তো ইমামকে ঠিক রাখলেন, সম্মান রাখলেন, এই পর্যায়ে আপনি রাসুলকে কোথায় ঠেললেন? রাসুলকে কোথায় দিলেন? আপনি ইমামের ভুল ওটাই মানবো, বা আপনার হুজুর যা বলছেন বা আপনার দেশে যা চলছে তাই করবেন, কারণ এটা আলিমদের ছোট করা হবে, ওটাই মানলেন? রাসুলকে কোথায় দিলেন? আপনি কে দ্বিতীয় পর্যায়ে রাখলেন? কোরআন এর পরে হাদিসকে রাখলেন না কোথায় নিয়ে গেলেন? ডাস্টবিনে ফেলে দিলেন, নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের একটা, এখন আমি সংক্ষেপে যদি বলব যে আপনারা দাবি করবেন যে আমি আল্লাহ রাসুলের অনুসারী, এর আলামত কি? নোট করুন যারা লিখতে চাচ্ছেন। প্রথমটাই হচ্ছে রাসুলকে আপনার জিন্দিগির সর্বক্ষেত্রে কদওয়া হাসানা মনে করা, রাসুলের মধ্যে আপনাদের উত্তম নমুনা রয়েছে, আপনার নামাজে, আপনার রোজায়, আপনার হাজে, আপনার জাকাতে, আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে, আপনার অর্থনীতিতে, আপনার সমাজে, আপনার রাজনীতিতে, আপনার সব কিছুতেই, আপনার শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্যে সব কিছুতেই রাসুলকে একমাত্র আপনি নমুনা মনে করবেন, অন্য কাউকে আপনি উত্তম নমুনা নির্বাচন করবেন না।
এই কথা যদি একজন বলে এবং কার্যক্ষেত্রে করে বুঝবেন এই লোক তিনি রাসূলের অনুসারী। এক নম্বর গুণ। দুই নম্বর গুণ, আল্লাহ রাসূলের ফয়সালার সামনে অন্য কারোর কোন ফয়সালার কোন প্রাধান্য দিবে না। আল্লাহ বলছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর কসম, সে মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত রাসূল তোমাকে হাকিম হিসেবে না মানতে পারে, নামাজের হাকিম, রোজার হাকিম, হজের হাকিম, অর্থনীতির হাকিম, সমাজের হাকিম, আপনার যত কিছু ব্যাংকিং ব্যবস্থা যত বলে সবকিছুর হাকিম, এবং তোমার ফয়সালাকে শুধু মেনে নাও না, অন্তর থেকে যদি সেটাকে না মেনে নিতে পারে সে মুমিন হতে পারে না, হত্যাবে রাসূল হতে পারে না। তাহলে রাসূলের যে আদেশ নিষেধ এখানে কাউরি এখানে কোন কারোর সঙ্গে কারো অন্যকে প্রাধান্য দিবে না। তিন নম্বর হল যে যখন ঝগড়া বা বিবাদ হবে বা মতনৈক্য হবে তখন কিতাবুল্লাহ সুন্নাতের দিকে ফিরে আসবে। যদি ঝগড়া পেরে যায় তাহলে কোরআন হাদিসের দিকে ফিরে যাও। এরকম তন্ত অমিনুনা বিল্লাহ, যদি সত্যি তোমরা মুমিনদার মুমিন হও, বন্ধুগণ ওরাই ফিরতে পারে একটা সময় কোরআন হাদিসের দিকে, যাদের মধ্যে কি রয়েছে ইমান রয়েছে। কি বলছেন আর থেকে আল্লাহ বলছেন তোমরা তোমার হুজুর বলে একটা, আমার হুজুর বলে একটা, তখন তোমরা ফিরে পারবে না। যারা তরিকার প্রস্তুত তারা কখনোই কোরআন হাদিসের দিকে ফিরে যেতে পারবে না। না না, বুঝতে পেরেছেন? তৃতীয় আলামত হল যে ঝগড়া যখন হবে বলবে আসো কোরআন আর হাদিস নিয়ে আসো, বলবে না তুমি তোমার হুজুর দেখো আমি আমার হুজুর বলি, না না আমার মাঝাবে আছে তোমার মাঝাবে না থাক, এটা বলবে না। কি বলবে? কোরআন হাদিসের দিকে চলো আসে কিনা। এটা হলো তিন নম্বর গুণ। চার নম্বর গুণ হল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আন্তর্জাতিক নেতা হিসেবে মেনে, আন্তর্জাতিক বলতে সর্বযুগে সর্বসময়ে সর্বস্থানে সর্ববিভাগে অধিক, বুঝতে পেরেছেন আপনারা? অর্থনীতিতেও তাকে নেতা, সমাজিতেও তাকে নেতা, মসজিদেও নেতা, পার্লামেন্টেও নেতা, সব জায়গাতে নেতা, বিশ্ব নেতা তাকে মানতে হবে। আপনি বলবেন যে না অর্থনীতিতে তখন একটা আলোচনা ছিল না, তখন তো ব্যাংকিং ছিল না, আমার ইচ্ছা মতো যেটা করে দিব ওটাই, আমার নেতা যেটা করেছে ওটাই ব্যাংকিং নষ্ট হবে, ওই আমার নেতা যে বই লিখেছে ওই বই অনুযায়ী আমার এটা হবে না। আপনার এই বই যদি ভুল থাকে আপনার বিশ্ব নেতার সঙ্গে ফেলেন ডাকবেন, ঠিক কিনা? আজকাল কি হয়েছে এই মন মাসিক ব্যাখ্যার জন্য আছে না, এটা তখন ছিল না, এখনকার যুগ যুগে এটাই এই ব্যাখ্যা হয়। বন্ধুগণ রাসূলকে যদি আপনি আন্তর্জাতিক নেতা আনতে পারেন সর্ব বিষয়ের ব্যাপারে, তাহলে বুঝতে ওই ব্যক্তি রাসূলের ইত্তেবা থেকে দূরে আছে। এই মন মানসিকতা, এই বাস্তবতা, এর নিরীক্ষণে পথনে বক্তব্যে সর্ব অবস্থাতে আপনার এটা প্রকাশ করতে হবে, তাহলে বুঝবেন আপনি রাসূলের মুক্তাবে অনুসারী। চার নম্বরে হলো বা পাঁচ নম্বরে হলো রাসূলকে কেন্দ্রীয় নেতার মধ্যে প্রমাণ করতে হবে। কেন্দ্রীয় নেতা বুঝেন তো, প্রত্যেকটা দলের কেন্দ্রীয় নেতা আছে না, যাকে কেন্দ্র করে নিহিত দিয়েছে। বিএনপির নেতা হলেন জিয়াউর রহমান সাহেব, আওয়ামী লীগের নেতা হলেন শেখ মুজিবুর রহমান সাহেব, তারপরে জাতীয় পার্টির নেতা হলেন এরশাদ সাহেব, মুখ পার্টির নেতা অমুক সাহেব, এরা তো হলো মনে করেন ধর্মীয় না পারি না, ধর্মীয় পার্টি দেবো আপনারা বহু মুক্ত, রেজবি মুক্ত, অমুক মুক্ত, তুমুক মুক্ত, এই জানিও মুক্ত আছে না। রাসূলকে কেন্দ্রীয় নেতা মনে করতে হবে, কোন নিচে নেতা চলবে না, বুঝতে পেরেছেন? কেউ যদি দাবি করে আমি রাসূলের বক্তব্যে অনুসারী, তাহলে কোন অন্য তার নেতাকে উল্লেখ করে না কি বক্তব্যের সময়, আমার ওই কেন্দ্রীয় নেতা, আমাকে অমুকের অমুকের বাণী, রাসূলের কোরআন হাদিসের বাণীর উপরে আর কোন বাণী হয়? নেতার বাণী বাণী থাকে, স্মরণীয় বাণী নেতাদের বাণী লেখা হয়। আমি বলব এই বাণীটা দেখেই কোরআন হাদিসে আছে, বাঁধবেন। এই জন্য রাসূলকে যদি কেন্দ্রীয় নেতা হিসেবে মানে নিতে পারে, বুঝব ওই ব্যক্তি তার সর্বক্ষেত্রে বুঝব ওই ব্যক্তি রাসূলের মুক্তাদ অনুসারী। ছয় নম্বরে হল রাসূলের কথার উপরে অন্য কারোর কথাকে প্রাধান্য দিবে না। রাসূলের কথা পেয়ে গেছে সাথে সাথে আমান্না, শুনেছি এবং অনুসরণ করেছি। অনেক ভাই আমাদের নিয়তের ব্যাপারে একজন আমাকে রাত আটটা থেকে এখনো পর্যন্ত আলোচনা হল বলে আমি তারপরও আমি মানতে রাজি না, আমি আমার দেশের হুজুরকে জিজ্ঞেস করি, বুঝছেন? আর তিনি আমাকে বলছেন ভাই আমি তো কোন হাদিস মানতে চাই, মিথ্যুক বলবেন না তাকে, বলবেন কিনা? বন্ধু বলুন, দাঁড়িয়ে দিবেন না বন্ধুগণ, যেটা আপনাকে বলবো যে ভুল হয়ে যায় মাফ করে দেবে। বন্ধুগণ, রাসূলের কথার উপরে কোনো কথাকে প্রাধান্য দিবে না। এ পর্যায়ে একজন ইমামের একটি কথা না বলে পারলাম না। হানাফি মাযহাবের একজন যোগ্যতম আল্লামা ইমাম কারকি তিনি বলছেন, কুল আয়াতি আও হাদিসিন খালাফা মাযহাবানা মাযহাবুনা সওয়াব ইহতামালুল খাতা। আমাদের মাযহাব সম্পূর্ণ ঠিক, ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। ওয়া মাযহাবু গায়রিনা, আমাদের মাযহাব অন্য মাযহাব শাফি মালিকি হাম্বালি অন্য মাযহাব যেগুলি, খাতা সব ভুল, ইহতামালুস সওয়াব সঠিক হওয়ার আশঙ্কা রয়েছে। তাহলে অন্যান্য মাঝাবের ফতোয়া কি হাদিস কোরআন অনুযায়ী না? ওই হাদিস কোরআন গুলিকে উড়িয়ে দেওয়া হলো না, ঠিক কিনা? এরপর আরো বলছেন, কুল্লু আয়াতিন আও হাদিসিন ইখালফু মাযহাবানা ফাহুয়া ইম্মা মানসুখ। কোন কোরআন এবং হাদিস যদি আমাদের মাঝাবের মুখালিফ হয়, উল্টা হয়, তাহলে সেটা মানসুখ হিসেবে রহিত হয়েছে। আও লাহু তাবিন অথবা তার কোন ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যা আমরা জানি না, আমাদের ইমামই জানে। এরপর যে কি বলবেন, রাসূলের হাদিসের উপরে তার মাঝহাব প্রভাবিত দেওয়া হয় নাই? হাদিস বাদটা বাদ হয়ে গেছে, কিসে বাদ হলো তার খবর নাই। এর ব্যাখ্যা কি ব্যাখ্যা আছে আমি জানি না, আমার ইমাম না জেনে কি করতে হয়েছে? বন্ধুগণ, বুঝার চেষ্টা করবেন, আদম ইনসার কাউলা আদিমা আলা কাউলি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সুন্নাত রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সে আবু বকরই হোক আর উমার হোক আর যতই বুজুর্গ আর যতই ওলি সাউলিয়া যতই কেউ হোক। এর আগে আপনাদের বলছিলাম আব্দুল রহমান কি বলেছিলেন, আমি বলি রাসূলের বলেছেন তোমার তোমার উত্তর আর তোমরা বলো উমারের কথা। তাহলে ইমামের কথা, কোন মাঝহাবের কথা, কোন বুজুর্গের কথা, হুজুরের কথা, জাল হাদিসের ভিত্তিতে আকিদার কথা, কোন বই লিখে গেছেন ওই কথা, জাল হাদিস দিয়ে ফজিলা সাবিত করছে ওই হাদিসের যে কথা আপনি দলিল সাবিত করে বলবেন জানেন না, আমার তো মানতে পারি না। তাহলে সে বললেন রাসূলের অনুসারী নয়। এরপরে যেটা বলল যে আত্মা আমাদের দোষ রয়েছে, যে হাদিস যখন পেয়ে গেলে তিনি কুলিরা পেয়ে একটু না আর দেখি বুঝে আছে কিনা, বুঝে দেখি এদিক ওদিক দেখি ওকে কাছে গিয়ে বুঝে আপনাকে বুঝে নিবে, তার মতো বুঝে নেবেন, কিন্তু রাসূলের হাদিস আপনি ছেড়ে দিলেন। আদম ইত্তেফাক ইলা কাউলি আহাদিন, ওখানে ছিল যে প্রাধান্য না দেওয়া, আর এখানে হলো কাউরি দিকে দৃষ্টি না করা। হাদিস পেয়ে গেছে সিদা, সৌদিরা কি বলে সিদা, আরবি শব্দ নাকি আমি জানি না, সিদা আলাপ্তুল আলাপ্তুল আপনাকে চলতে হবে, সিদা চলতে হবে, আঁকা বাঁকা চললে হবে না। ওই যে রাসূল বলছেন আমার সোজা রাস্তা, এটা আঁকা বাঁকা গেলেই প্রত্যেক রাস্তায় শয়তান বসে আছে নিয়ে যাবেন তার দলে। এই জন্য বন্ধুগণ এই এরপরে বলব আর একটা আপনাদের, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা বোঝার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা, এই বক্তব্য পয়েন্টটা কি, রাসূলের হাদিস পেলাম আর আমার ইমামের কথা পেলাম বা আমার হুজুরের কথা পেলাম বা বাস্তব কোনো আমল পেলাম, আমরা কি করি রাসূলের কথাটা হুজুরের কথার সঙ্গে মিল দেওয়ার চেষ্টা করি, বুঝতে পেরেছেন? আমার ইমাম আমার হুজুর একটা কাজ করবো, আমার দেশে একটা কাজ চলতেছে বেদা, তো রাসূলের হাদিস থেকে টেনে হিঁচড়ে তামিল তুমিল করে হুজুরের কথাকে ঠিক রাখার জন্য চেষ্টা করি, যে আল্লাহ রাসূলের অনুসারী হবে এর উল্টা হবে, কি হবে উল্টা, হুজুরের কথা, ইমামের কথা, বুজুর্গের কথা, অলির কথা রাসূলের কথার সঙ্গে মিল ধরছে কি না, ধরলে গ্রহণ করবো আল আইন আর রাসনা হবে তা, ঠিক আছে? কেউ যদি এটা করে, এই জন্য দেখা গেছে মাঝহাবি যারা খুব কট্টরপন্থী রাসূলের হাদিসকে টেনে হেঁচড়ে তার ইমামের কথার সঙ্গে মিল দেওয়ার চেষ্টা করেছে, আমি বলবো তা রাসূলের মুত্তাবে নয়, বরং যারা ইমামদের কথা রাসূলের সঙ্গে মিলছে কিনা, যদি মিলে আলহামদুলিল্লাহ না হলে বাদ। এই জন্য বন্ধুগণ এটা সবচেয়ে বড় ক্ষতি করেছে মুসলমানদের, ও প্রত্যেকেরই একটা করে তাবিল আছে, বুঝছেন? প্রত্যেকের আশের মাঝে তাবিল আছে, মোতাজেরা আছে, খারেজিয়া আছে, নসাইরিয়া, জায়েদিয়া, সবার তাবিল হাদিসকে তাবিল করে তার ইমামের কথার সঙ্গে মিলিয়েছে, ইমামের কথা রাসূলের কথার সঙ্গে মিলাবের চেষ্টা করে না। এরা মক্কার রাসূল, এরা রাসূলের অনুসারী তখন না, তার মনে রাখবেন হাত নাম্বার, আল্লাহ রাসূলের অনুসারীর আলামত হচ্ছে কোন যখন কথা রাসূলের কথার মুখালে পড়ে তখন সেই কথাকে মাঝহাবের কথা ইমামের কথাকে রাসূলের কথার সঙ্গে প্রায় গড়ে থাকে, মানে মেনে বিচার করার চেষ্টা করবে, মোকারণা করবে, তুলনা করবে, যদি মিলে যায় আলহামদুলিল্লাহ, না হলে ওটাই বাদ দিবে রাসূলের কথাই মেনে নিবে, এটা হলো রাসূলের অনুসারীর একটা প্রমাণ। এরপরে নয় নম্বরে হলো হকের সঙ্গে সবসময় থাকবে, ও দেখবে না আমার কি দেশ, দেখবে না জায়গা, দেখবে না হুজুর, দেখবে না কোনো মত, দেখবে যে কোথায় হাত আছে তার সঙ্গে সবসময় থাকবে। ইয়াদুর মাল হাত খাই তোমায় ইয়াদুর, যেখানে হাত আছে সেখানে মানে। শেষ হল যে দেখবেন সে সবসময় সুন্নতের পাবন্দী, তার দাড়িতে রাসুলের ইত্তেবা রয়েছে, হ্যাঁ তার নামাজের মধ্যে, মানে সবসময় সে রাসুলের হাদিস খোঁজ করে, কেমন রাসুল আমার করেছেন, আমার রাসুল কিভাবে লিবাস করেছেন, রাসুল আমার কিভাবে সিদা করতেন, আমার রাসুল কিভাবে খেতেন, আমার রাসুল কিভাবে নামাজ পড়তেন, আমার রাসুল কিভাবে জিকির আজকার করতেন, ইত্যাদি ইত্যাদি সব কিছু। ফরজ নামাজের পরে যৌথ দোয়া করা বেদা আমরা শুরু করছি এখন, কোথায় কোথায় কি টেনে হেঁচড়ে আল্লাহ রাসুলের হাদিসকে ওই হুজুর আমাদের দেশের চরিত্র ফতোয়ার সঙ্গে মিলাই, ওইগুলিকে রাসুলের হাদিস মিলাই, ঠিক কিনা বাস্তব কিনা বাস্তবতা আপনি ধরে দেওয়ার চেষ্টা করবেন। মিলাদ করা বেদা কেন আছো, কোথায় কি আছে, যার প্রয়োজনে যার হাদিস বানাও নিয়ে আসো রাসুলের হাদিস সঙ্গে মিলে, হাদিসকে টেনে মিলাও, হুজুরের কথা মিলাবের চেষ্টা করি না। এই জন্যে দশ নম্বরে বলল যে সবসময় সে রাসুলের সুন্নতের তলাশ করে, হ্যাঁ আল্লাহ সুন্নতে রাসুলিল্লাহ সবসময় রাসুলের সুন্নত কোথায় আছে। ভাই আপনি যেটা করলেন একজন লোককে দেখে নামাজ পড়তে বলেন, ভাই আপনি যদি করলেন কেন করলেন, বলে কোথায় হাদিসে আছে, কোথায় আছে আমাকে দেখেন, তাহলে আলহামা দিলে শুরু করে না। ও তো যেহেতু সৌদি তাহলে ওর কথা আমি তো হানা দিই, বা আমি তো বাংলাদেশের আমার থেকে মানা চলবে না। যে রাসুলের অনুসারী হবে সত্যিকারে সে দেখবে যে কখন কে কি আমল করলো, সত্যি হাদিস আছে কিনা জানার সাথে সাথে আমল, কোনদিকে সবসময় সে বাহাস করবে সুন্নত কোথায় আছে, সে বোখারি শরীফ পড়ার চেষ্টা করবে, আরবিতে পড়ে না বাংলায় পড়ে, বাংলায় পড়ে না ইংলিশ পায় ইংলিশ পড়ে, যে ভাষায় পড়ে সে দেখবেন তার বাড়িতে সুন্নতে রাসুলের বই তার বাড়িতে রয়েছে, বোখারি বাংলা কিনেছে, মুসলিম কিনেছে, আবু দাউদ কিনেছে, নাসাই কিনেছে, তিরমিজি কিনেছে, নবীন নাটকের বই কিনে নাই, টিভি কিনে নাই, সৌদি আরব থেকে টিভি না কিনে গিয়ে টাকা নিয়ে গেছে বোখারি হাদিসের সেট কেনার জন্য, বই ব্যক্তি রাসুলের মোক্তাদি। বুঝতে পেরেছেন? আসুন এখানে আমার আলোচনা শেষ, তার আগে বলব কিভাবে আমরা রাসুলের মোক্তাদি হতে পারব। প্রশ্ন কি না, এর উত্তর একটাই, আপনি রাসুলের সুন্নাত ওই যে শেষ গুণটা আমি বললাম তালাস করেন, পড়েন, জানেন এবং আমলে করার চেষ্টা করেন, ব্যাস একটাই কথা, অন্য কোনো পথ নেই, অন্য কোনো দিকে দেখবেন না, সিধা আলাপুর চলবে কোরআন আছে, আপনি আল্লাহ রাসুলের মোক্তাদি হয়ে যাবেন ইনশাআল্লাহ, ধীরে ধীরে আস্তে আস্তে ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে আলোচনা করলাম সত্যি রাসুলের মোক্তাদি সত্যিকারের রাসুলের জন্য অনুসারী অনুকারী আমাদেরকে বান করেন। আল্লাহ আল্লাহ তোমার রাসুলকে মহব্বত করার আমাদের তৌফিক দান করবেন। আল্লাহ আল্লাহ তোর রাসুলের সুন্নতের প্রমাণ করার তৌফিক দান করবেন। আল্লাহ আল্লাহ কেমতের মাঝে তোমার নবীর অনুসারী অনুকারী হয়ে আজ কৌশলের পানি এবং তার তোমার নবীর সুমারের জন্য আমরা পাই সেই তৌফিক দান করব। আল্লাহ আকুল কাউলি হাযা আস্তাগফিরু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম। আপনার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, অথবা রাত অনেক হয়ে গেছে। বন্ধুগণ, আমার ভাই যেটা প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার মধ্যে একটা কথা উনি বলেছে যে ইমামদের কথা বাদ দেওয়ার চেষ্টা, এই কথাটা তো আমি একমত না, এই কথাটা তো আমি একমত না, কারণ ইমামরা তারা কোরআন হাদিসের যতটুক পেয়েছেন তারা রিসার্চ করে ফতোয়া দিয়েছেন, আপনাকে আমাকে বলে দিয়েছেন যদি আমার কথা কম বেশ হয় তো কোরআন হাদিসে মানে, ঠিক কিনা? তাহলে ইমামদের এই জন্যে যুগ শ্রেষ্ঠ মহাদিস ইমাম শেখ আল্লামা মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানি, তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাত বাসী করেন, তিনি একটা প্রস্তাব রেখেছেন, প্রস্তাবটা হবে এই, তার একটা পুঠিত বই লিখিত বই লিখেছেন বিলাতুত তাসউল মাযহাবি, তার এক ছাত্র আব্বাসী লেখা, তার প্রস্তাবটা হবে এই, বন্ধুগণ এখন সব কিছু করে এক নামে নিয়ে আসা সম্ভব না, হানাফি হানাফি সাফি মালিক যেই নামে আছে নাম চেঞ্জ দিয়ে ব্যস্ত, আমরা তার নাম নিয়ে ব্যস্ত হয়েছি, তাই না? দেখা গেলে আপনি কোন কোম্পানি করেন আমাকে জিজ্ঞেস করেন, আমার ভাই গেছে যদি কোন নতুন আর কোনো প্রশ্ন নেই আপনার, না একটু জানতে চাই এটা না জানাই ভালো, জিজ্ঞেস করবেন না, আপনি বলেন ভাই কেমন আছে, আপনি কোন মাসলা মাসাইল, আপনি আমাকে দুটো হাদিসের কথা বলেন সেই হাদিস যেটা আমরা আমল করতে পারি না, আমার জানা নেই, আমি তো আমল করতে চাই, হ্যাঁ আমি শিক্ষা দিতাম যে ভাই আমি কি আমল করি বা আমাদের সামল চলে, এমন কোন সুন্নাহ যেটা আমল করা হয় না আমাকে বলেন, আমি সুন্নাহ আমল করবো, এটাই মুত্তাবের সুন্নতে আলোচনা করলাম আপনাদেরকে। এই জন্য তিনি প্রস্তাব রেখেছেন যে ওসুল যেগুলি মৌলিক কথা যেগুলি তার মধ্যে কোন খেলাফ নেই, কাউকে আছে নামাজ ফরজ না সুন্নত নেই কোনো খেলাফ নেই, নামাজ পাঁচত্ব না ছয়ত্ব নিয়ে খেলাফ নেই, না মৌলিকে কোনো খেলাফ নাই। ঠিক আছে, তাহলে মৌলিক বিষয়গুলি আমরা আলাদা করি এক পাল্লায় রাখলাম। এখন বাকি থাকলো যেগুলি ফরোয়াই মানে শাখা পোশাক, শাখা পোশাকে আমরা এটাকে দুই ভাগে ভাগ করি। প্রথম ভাগ সকলে যে সমস্ত গুলিতে একমত, সেজদা সবাই করে না, রুকু সবাই করে, মনে করেন তাসবিহ সুবহানাল্লাহ বিলাল সবাই করে না, কেউ বলে না করলে হবে, তাহলে এমন কিছু ফরু ব্যাপার আছে শাখা পোশাক আছে কিন্তু সকলে একমত, তাহলে ওই পাল্লাতে রেখে দিলাম এটা এগুলি। আপনারা বুঝছেন ব্যাপারটা, তাহলে ওষুধ মৌলিক জিনিসগুলি এবং যেগুলির মধ্যে কোনো একতলাফ নাই সবগুলিকে ওই এক পাল্লায় রাখলাম আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এর পর্যায়ে এখন আসবে যে যেগুলিতে মতভেদ, মতভেদটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করব, ভাগে বোঝার চেষ্টা করি, খুব উন্নত মানের একটা প্রস্তাব, দুই ভাগে ভাগ করব, করে দেখব যে কিছু মানে বিষয় রয়েছে যেখানে দুই রকমই জায়গা আছে, যেরকম দুই রকমই জায়গা আছে। যেরকম মনে করেন সেজদায় আপনি যখন রুকু থেকে সেজদায় যাবেন হাত আগো দিতে পারেন, হাঁটু আগো দিতে পারেন, উঠার সময় হাতের উপর ভর দিয়ে উঠতে পারেন, হাতের উপরে ভর দিয়ে উঠতে পারেন, দুইটাই জায়গা আছে। বুঝতে পেরেছেন? আল্লাহ আয়াতবাণী কেউ সানা পড়ে, কেউ সুবহানাকে আল্লাহ পড়ে, দুইটাই জায়গা রয়েছে, বারো প্রকার সানা রয়েছে। বুঝছেন? সুবহান রব্বিল আজিম তিনবার বলার পরে কেউ বলে সুবহানাকে আল্লাহ, কেউ বলে আল্লাহ, মনে করেন কেউ বলে সুবহান কুল সবুল মারাইদ, দুটাই হাদিস আছে। তাহলে কিছু বিষয় রয়েছে, বোঝার চেষ্টা করছেন আপনারা যে দুই রকমই জায়গা আছে, আর সহি হাদিসের দুইটাই সাথে যে যেটা করছে আলহামদুলিল্লাহ, সেগুলোও সেখানে নিয়ে আসেন। বাকি কথা থাকলো অল্প কিছু জিনিস, ঠিক না? এখন যেরকম একটা লাভ যেখানে দুই রকম নাই একরকমই হাদিস আছে, ঠিক আছে, এখানে আমরা আসি এই পর্যায়ে, কারোর সঙ্গে আছে সহি হাদিস, কারোর আছে সঙ্গে জয়ীফ হাদিস, এখানেও দুই রকম, কিন্তু কারি দলিল জয়ীফ হাদিস, কারি দলিল সহি হাদিস, কোনটা মানবেন? তাহলে আমরা বলি যে আসেন সবাই শহীদ সঙ্গে আমরা সকলে একটা পকড়ে যাই, তাহলে শহীদ চলে আসলো এখানে, জয়ীফ বাদ দিলাম, ঠিক কিনা? এরপরে লাস্ট পর্যায়ে যার কোন দলিল নাই ওই তো আরো বাদ, ওটাও বাদ, তাহলে বাদ গেল কে? যার কোন দলিল নেই আর যার ভিত্তিতে জয়ীফ হাদিস, মুনকার হাদিস, জাল হাদিস, তো হাদিস আছে না? তাহলে এই যদি পদক্ষেপ নেয় তাহলে এক হওয়ার সম্ভাবনা আছে, কোন নামের চেঞ্জ নাই, কোন দেশের ভাগাভাগি নাই, যে যা আছে আলহামদুলিল্লাহ, যদি এরকম একটা পদক্ষেপ নেওয়া যায় কিন্তু নিবেকে আর এই পদক্ষেপে কে আগিয়ে আসবে সম্ভব? আল্লাহ যদি করেন তাহলে সম্ভব, না হলে সম্ভব নাই, কারণ যে অবস্থা দাঁড়িয়েছে যে আমরা বলবো যে ভাই আসুন, প্রত্যেকেই আমরা যে যেখানে আছি যেই নামেই আছি নাম চেঞ্জ করা নিয়ে ব্যস্ত না। অনেকে বলে সেদিনকে একজন আমাকে বলতেছে যে ও সাফি ইয়ে ছিল, সাফি মাঝহাবের ছিল, শুনেন শুনেন ভাই একটা খুব সুন্দর কথা বললাম, সাফি মাঝহাবের ছিল, যেদিন হাম্বালি মাঝহাব সে এখতিয়ার করলো গ্রহণ করলো সেদিন সে গোসল করছে, বলেন আলহামদুলিল্লাহ, সাফি মাঝহাবের ছিল জামানের লোক হাম্বালি মাঝহাব এখতিয়ার করেছে। তাই বললাম যে ফখর কি আছে তোমার, তুমি বললো আমি কোরআন হাদিসের মাঝহাব এখতিয়ার করেছি, তাহলে আমি বললো আলহামদুলিল্লাহ, তো গোসল করেছি, মুসলমান হলে গোসল করে না, তো মনে করছে মাঝহাব চেঞ্জ করতে হবে, কারণ সে ছোট মানুষ, কিন্তু বেশি বড় আলেম কালেম না, ছাত্র মানুষ, তাকে শোনাচ্ছে খুব খুশি। তাই বললাম যে দেখো তুমি এটা আনত্তম করে তুমি কি আছো, কোন নাম চেঞ্জ করলা, তুমি সাফি বাদ দিয়ে মাহাবির দেশে কি লাভ করেছো, তোমার আমলের কোনো চেঞ্জ হয়েছে? তখন তো চুপ। এই জন্যে আপনাদের বলব এ কথা বলবেন না যে মাকতাব তাবাতিন জায়গাতে সাইফুদ্দিন মাঝহাব ভেঙে নতুন মাঝহাব তৈরি করতে চাচ্ছে, পঞ্চম মাঝহাব তৈরি করতে চাচ্ছে, অমুকটা করতে চাচ্ছে, আমাদেরকে হানাফি ছেড়ে সাফি হতে বলছে, হাম্বালি হতে বলছে, অমুকটা হতে বলছে। বন্ধুগণ আপনি মাঝহাব আমাদের বড় বিষয় না, বিষয় হলো আমাদের মন মানসিকতা, বিষয় হলো আমাদের জানার ব্যাপার, বিষয় হলো আমাদের গ্রহণ করার ব্যাপার, ঠিক কিনা? আপনারা কেউ আমি আল্লাহর কসম দিয়ে আপনাদেরকে বলবো আমার বিরুদ্ধে কেউ বলবেন না যে আমি মাঝহাবের বিরুদ্ধে কথা বলেছি, ইমামরা আমি ইত্তেবায়ে সুন্নাতের কথা আপনাদেরকে বলতে চেয়েছি, এই পর্যায়ে উদাহরণ দিতে গিয়ে যেটুকু বলতে হয়েছে সেটুকুই বলেছি, কাউকে উপরে আমার রাগ নেই, গোসা নেই, কোন নেই, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন বলে আল্লাহ। এরপর যে আমার ভাইয়ের উত্তর কিন্তু আমি দিই নাই, আমার দেশে যেটা আপনি প্রস্তাব করেছেন আজ পর্যন্ত খুব শক্তভাবে এই পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। ছুটাছাটা কিছু ভাই মানে ছিটাছাটা ভাবে বা কিছু ছোট ছোট হিসাবে এইভাবে শুরু করেছে, কিন্তু এর ফল অত্যন্ত খুব কম। আমি মনে করি, আমি আপনাদের কাছে দাবি রাখি, আপনারা একদিন দেশে ফিরে গিয়ে আপনাদের মাধ্যমে এই একটা কণ্ঠ স্লোগান দিয়ে আমরা কোরআন হাদিস চাই, সেই দিনই বাংলার জমিনে এই খিদমতটা সম্ভব হবে। নাহলে আপনাকে আমি বলি, যে আলোচনা আজকে করলাম ঢাকা শহরে বাইতুল মোকাররমের চত্বরে, আমি আলোচনা করলে এখন পর্যন্ত আমার উপরে হয় উপত্যকা পাটকেল না হয় বম্বাস্ত্র হয়ে আমাকে গ্রেফতার করা হবে, ঠিক কিনা? কাজে যদি আপনারা তখন স্লোগান উঠান তখনই আমরা সাহস পাব। বন্ধুগণ আপনি বলবেন যে কেন আপনি মরে যাবেন, না এটা কি ইসলাম বলে নাই? আপনাকে প্রস্তুতি গ্রহণ করে তারপরে মাঠে নামতে হবে। একা একাই কি আপনি জিহাদ করে মরে শহীদ হবেন? এটা মাফ করবেন, এটা শহীদ না, এটা জাহান নামে যাওয়ারও হতে পারে। কারণ আল্লাহ বলছেন লাকিন কুবাইলি কুইনাত তাহমুতা, যখন পর্যন্ত মুসলিম শক্তি তৈরি না হয় নাই ততদিন পর্যন্ত জিহাদ করে থাকবেন, ঠিক না?